This track was downloaded from fusionbd.com.
FM 102.
সবাইকে স্বাগত জানাচ্ছি এবিএস রেডিও এফএম 89.2 তে। শুরু হয়ে গেছে এয়ারটেল প্রেজেন্টস কুয়াশা, ভয় ছাড়া যেখানে মজা ইম্পসিবল। আর সঙ্গে আছি আমি শারমিন। আর প্রতিবারের মতো এবার রয়েছে আমাদের প্রথম ঘন্টা একটি গল্প। কি গল্প, কে পড়ে শোনাচ্ছে সবাই শুনবেন একটু পরে, কিন্তু তার আগে জানিয়ে দেব এয়ারটেল নিয়ে এলো সবার সাথে আজীবন এক পয়সা সেকেন্ড রেটে কথা বলার দারুণ এক অফার। শুধু দিন বা রাত নয়, মাস বা বছর নয়, একবার 129 টাকা রিচার্জ করলে সারা জীবন সবসময় এক পয়সা সেকেন্ড রেট এনজয় করা যাবে। 7 দিন, 10 দিন নাকি 30 দিন, না এই নিয়ে নেই কোনো কনফিউশন, কারণ এয়ারটেল এক পয়সা সেকেন্ড রেটের মেয়াদ থাকবে আজীবন। আরো জানতে ফ্রি ডায়াল করুন 1212 এই নম্বরে। আর চলছে এয়ারটেল প্রেজেন্স কুয়াশা। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে যে গল্পটি আছে, অর্থাৎ প্রথম ঘন্টা যে গল্পটি রয়েছে, সেটা আপনাদের সবার প্রিয় তারানাথ তান্ত্রিকের গল্প। আরো একটি তারানাথ তান্ত্রিকের নতুন গল্প শুনব, লিখেছেন তারা দাস বন্দ্যোপাধ্যায় এবং পড়ে শোনাচ্ছেন সেতু। প্রথম অংশটি এখন শুনবো, তারপর একটি বিরতি নিয়ে সরাসরি চলে যাব পরের পর্বে, সঙ্গেই থাকবেন। আর আমাকে লিখবার ঠিকানা জানিয়ে দিই, যে কোনো মোবাইল থেকে 2221 এই নম্বরে পাঠাবেন।
তারানাথ বলল, রামরাম চৌধুরীর মৃতদেহ নিয়ে যখন গ্রাম থেকে বেরুলাম তখন দিনের আলো প্রায় নিভে এসেছে। শ্রাবণের প্রথম সপ্তাহ, সেবার বৃষ্টি হয়েছিল খুব, মাঠে ঘাটে জল থই থই করছে। সারাদিন জল হয়ে সব একটু খান্তি দিয়েছে, কিন্তু বিশেষ ভরসা পাওয়া গেল না। গায়ের মাতব্বর যতীন ঘোষাল ডেকে বলল,
তাড়াতাড়ি পা চালাও হে, জল তো আবার এলো বলে।
যতীন ঘোষাল বললে কি হবে, তাড়াতাড়ি পা চালাবার কোনো উপায় নেই, আলের উপর দিয়ে রাস্তা, তারপর কিছু দূর গিয়ে মাইলখানিক মাঠ ভাঙতে হবে। এঁটেল মাটি বৃষ্টিতে ভিজে বিউলির ডালের মতো হর হরে হয়ে আছে, তাতে কাঁধের উপর চৌধুরী মশায়ের দুধ ঘি খাওয়া শরীরের ভার। অনেক বয়সে মারা গেলে কি হয়, রামরাম চৌধুরী বিশাল পুরুষ ছিলেন, যদি পা হরকায় এবং স্বর্গত চৌধুরী মশায় আমাদের কারোর উপর পড়েন তাহলে তাকেও এ যাত্রা চৌধুরী মশায়ের সঙ্গী হতে হবে। আমরা দলে রয়েছি 15-16 জন মানুষ। খাটের সামনের দিকে ডাইনে বাঁয়ে কাঁধ দিয়েছেন রামরাম চৌধুরীর দুই ছেলে ঘনরাম আর কৃষ্ণরাম, তাদের দুজনেরই বয়স হয়েছে 50-এর উপর, কয়েক পাক গিয়ে হাঁপিয়ে যাচ্ছেন। গায়ের ব্রাহ্মণ ছোকরারা এগিয়ে পালা করে তাদের রেহাই দিচ্ছে। রামরাম চৌধুরী হঠাৎ মারা গেলেন, 74 বছর বয়স হয়েছিল বটে, কিন্তু দিব্যি স্বাস্থ্য, সপ্তাহে দুদিন পাঠার মুড়ো খান, জীবনে একটা চুয়া ঢেকুর তোলেননি, এইরকম মানুষ রামরাম। কয়েকদিন আগে খেতে বসে কয়েক গ্রাস মুখে তুলে তারপর কেমন করে যেন থালার দিকে তাকিয়ে রইলেন। বড় পুত্রবধূ কমলা পাশে বসে পাখা নিয়ে হাওয়া করছিলেন। শ্বশুরের খাওয়া বন্ধ হয়ে গেল দেখে তিনি মনে মনে শঙ্কিত হলেন। ভোজন বিলাসী বদমেজাজি লোক, কি ত্রুটি হলো কে জানে, রান্না খারাপ হলে সারাদিন এরজিয়ে চলবে। মৃদু গলায় কমলা জিজ্ঞেস করলেন, রান্না কি ভালো হয়নি? উত্তর না দিয়ে রামরাম গ্লাসের জল দিয়ে পাতের উপরে হাত ধুয়ে ফেলে শোবার ঘরের দিকে যেতে যেতে কমলাকে বললেন,
ঘনা আর কৃষ্ণকে আমার ঘরে আসতে বলো।
ঘটনাগুলো আজই সকালবেলা কৃষ্ণ এবং ঘনরামের কাছ থেকে শুনলাম। ঘনরাম খিড়কির পুকুরে ছিপ ফেলে বসেছিলেন, কৃষ্ণরাম বৈঠকখানায় বসে সামনের মোকদ্দমায় সাক্ষীদের তালিম দিচ্ছিলেন। বাপের তলব আদালতের সমনের চেয়েও ভয়ঙ্কর। দুই ছেলে ধর্মর করে উঠে ভেতর বাড়িতে হাজির হলেন। শোবার ঘরে রাতের আগে আসেন না রামরাম। দুই ছেলে গিয়ে দেখলেন যে বাবা বিছানায় শুয়ে। ঘনরাম বললেন,
কি হয়েছে বাবা, এখানে এসে বসো দুজনে।
একটু চুপ করে থেকে রামরাম বললেন,
আমার যেখানে যা আছে তোরা বুঝে নে, আমার আর বেশি সময় বাকি নেই।
অবাক হয়ে কৃষ্ণরাম বললেন,
সেই আবার কি, শরীর কি অসুখ বলে মনে হচ্ছে নাকি তোমার?
দুপুরবেলা খেতে বসে আমার মুখে ভাত তেঁতো লাগলো। ভাত তেঁতো লাগলো, তাতে কি রান্না কি পুড়ে গিয়েছিল নাকি?
না, এ সেরকম তেঁতো নয়, এ অন্যরকম তেঁতো ভাব, মানুষ মরবার আগে তার মুখে ধানের ভাত তেঁতো লাগে। তোরা সব বুঝে নে,
নিজেদের মধ্যে ঝগড়া করবি না। আমি সব চুলচেরা ভাগ করে দিয়ে গেলাম, উইল রেজিস্ট্রি করা আছে। ওই দেয়াল আলমারিটা খুলে মোটা লম্বা খামটা নিয়ে আয় দেখি।
মোটামুটি এই ঘটনা। ছেলেরা বিষয়টাকে আমল দেয়নি। তিন দিন পর আজ সকালে ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে দেখে কমলা ডাকতে গিয়ে আবিষ্কার করলেন রাম রাম ঘুমের মধ্যেই কখন পরপারে রওনা হয়েছেন। সত্যি বলতে কি, লোক দেখানো শোক কিছুটা করতে হলেও রামরামের মৃত্যুতে কেউই খুব একটা ব্যথিত হয়নি। ছেলেরা 50 বার করে সম্পত্তির পুরো কর্তৃত্ব হাতে পাচ্ছিলেন না, কাজেই ঠিক সময়ে গেছেন রামরাম। আরো আগে গেলেও কেউ দুঃখ করত না। দুপুরের মধ্যে দেহ নিয়ে বেরিয়ে পড়তে পারলে ভালো হতো, কিন্তু বেলা 9টা থেকে আকাশ ভেঙে বৃষ্টি হলো বিকেল অবধি। একটু করে থামে, সবাই মিলে বেরোবার উদ্যোগ করি, আবার ঝুপঝুপ করে শুরু হয়। যতীন ঘোষাল বলল,
আকাশের গতি তো ভালো নয়, আবার বৃষ্টি আর বলে বিপদ তো, বুঝছো?
ঘনরাম উত্তর দিলেন,
কি আর করা যাবে, গিয়ে তো পৌঁছই না কি।
কৃষ্ণরাম বললেন,
সেখানে কোনো ছাউনি টাউনি কিছু নেই, জল এলে মাথা বাঁচানো যাবে তো নাকি?
যতীন ঘোষাল বললেন,
আহা সে তো রয়েছে, কিন্তু সেটা তো বড় কথা নয় বুঝছো, আমরা না হয় বৃষ্টিতে না ভিজলুম, কিন্তু জল হলে তো আর দাহ করা যাবে না নাকি।
কৃষ্ণরাম বললেন,
একটু পা চালিয়ে এগোই তবে।
আমার তখন যদিও 17-18 বছর বয়স, কিন্তু শ্মশানে সেই নিয়ে বোধ হয় 15-20 বার যাতায়াত হয়ে গিয়েছে। বলতে কি, শ্মশান জায়গাটা আমার কোনোদিনই খুব একটা ভীতিকর বলে মনে হয়নি, বরং বেশ পবিত্র বলেই মনে হতো। কিন্তু সেদিন আমার কেমন যেন গায়ে কাঁটা দিতে লাগলো, আজ এখানে যেন একটা খারাপ কিছু ঘটবে, একটা অমঙ্গলজনক কিছু দেখতে পাবো। শ্মশান বন্ধুদের জন্য একটা চালা ঘর বাঁধা আছে, তার নিচে মৃতদেহ নামানো হলো। ওসব দেশে দাহ করার কাঠ কিনতে পাওয়া যায় না। চৌধুরী বাড়ির 4 জন চাকর মাথায় করে কাঠের বোঝা বয়ে আনছিল। যতীন ঘোষাল দায়িত্ব নিয়ে কাজে লাগলেন।
এই ছেলেরা আর বসে কেন বাবা, চটপট একটা লম্বা গর্ত ঘুরে কাঠ সাজিয়ে ফেলো, ভালোই ভালো কাজটা হয়ে গেলে বাঁচি।
আমরা কজন ক্লান্ত হয়ে চালা ঘরের আড়ালে তামাক খাচ্ছি। আমাদের বন্ধু হরেন ও তামাক খায় না, ও একাই চিতা সাজাচ্ছে। আমরা হঠাৎ হরেনের ভীত গলা শুনলাম। আমরা দৌড়ে গেলাম। চালার তলা থেকে ঘনরাম, কৃষ্ণরাম, যতীন ঘোষাল এরা সবাই বেরিয়ে এলেন। ঘনরাম তার স্বভাবসিদ্ধ ভারী গলা হেঁকে বললেন,
কি হয়েছে হরেন?
কয়েকটা লণ্ঠন মাত্র সম্বল, বিরাট প্রান্তরের অন্ধকারে তাতে আর কতটুকু দূর হয়। লণ্ঠন উঁচু করে দেখলাম হরেন ফ্যাকাশে মুখে পাশের ঝোপঝাড়ের দিকে তাকিয়ে আছে। বললাম, কি হয়েছে রে তোর? পাংশু মুখে হরেন বলল,
ওই ঝোপের মধ্যে কে যেন দাঁড়িয়েছিল, স্পষ্ট নিঃশ্বাসের আওয়াজ শুনলাম, আমি আমি চেঁচিয়ে উঠতেই জলা ভেঙে ওই দিকে পালিয়ে গেল।
শুনেই আমাদের গ্রামের সাহসী ছেলে বলে খ্যাত ঈশ্বর বাগচি হই হই করে একটা লাঠি হাতে ঝোপটার উপর বেশ কয়েক ঘা বসিয়ে দিল। একটা ব্যাঙও বেরুল না সেখান থেকে। আমরা বললাম, কোথায় কি রে? হরেন সাহসী বলে খ্যাত না হলেও নিতান্ত ভীত নয়। দেখলাম সে ঠকঠক করে কাঁপছে। সে বলল,
না না ভাই, তোমরা বললে তো হবে না, পায়ের শব্দ আর নিঃশ্বাসের আওয়াজ আমি স্পষ্ট শুনেছি, একেবারে গা ঘেঁষে এই জল জঙ্গলের মধ্যে দাঁড়িয়েছিল।
এত গোলমালেও একমাত্র মহেশ ভট্টাচার্য গীতা পাঠ থামাননি, শান্ত হয়ে একইভাবে বসে গুনগুন করে পড়ে চলেছেন। ঘনরাম এবং কৃষ্ণরাম পিতার যা যা শেষকৃত্য সব করলেন। দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। আচমকা আমাদের সকলের বুকের রক্ত হিম করে দিয়ে একটু দূরে জলার মধ্যে থেকে একটা বিকট অট্টহাসির আওয়াজ জেগে উঠল। সে হাসির মধ্যে স্বাভাবিক মানুষই উল্লাস নেই, যেন কোনো বদ্ধ উন্মাদ তার জীবনের শ্রেষ্ঠ সুখটির সন্ধান পেয়ে হাসি আর চেপে রাখতে পারছে না। নির্জন শ্মশানের শ্রাবণ রাত্রির একাকিত্বকে ওই অপার্থিব হাসি যেন আরো প্রেতায়িত করে তুলল। ভয়ে সবার মুখ পাংশু হয়ে গিয়েছে, কারো মুখে কোনো কথা নেই। চিতা থেকে কাঠের গাছ ফাটার ফটফট আওয়াজ ভেসে আসছে। ঘনরাম স্থির বুদ্ধির লোক, সবার আগে সম্বিত ফিরে পেয়ে তিনি বললেন,
এগিয়ে দেখো না কি ব্যাপার, ভয় কি, না হয় আমিও যাচ্ছি, লণ্ঠনটা নাও।
লণ্ঠন নিয়ে আমরা
সবাই যেদিক থেকে হাসির শব্দ এসেছিল সেদিকে এগিয়ে গেলাম। কিছু পাওয়ার আশা ছিল না, কিন্তু জীবনে মাঝে মাঝে বেশ অভাবনীয় ঘটনা ঘটে। আমরা এগিয়ে কাছাকাছি ঝোপগুলো লাঠি দিয়ে সরিয়ে সরিয়ে দেখা শুরু করতেই দলের বিনোদ বলে একটা ছেলে চেঁচিয়ে বলে উঠল,
এ কি, তুমি কে?
সবাই ছুটে গিয়ে দেখি সেখানে হাঁটুর সমান জল কাদা ঝোপের উপর একটা পাগলাটে চেহারা লোক দাঁড়িয়ে এক দৃষ্টে জ্বলন্ত চিতার দিকে তাকিয়ে রয়েছে। তার চোখের মণিতে প্রতিফলিত হচ্ছে আগুনের শিখা। লোকটার রং কালো, গাল তোবড়ানো, গালে অনেক দিনের না কামানো খোঁচা খোঁচা দাড়ি, শীর্ণ দেহ, খালি গায়ে কেবলমাত্র একটা অধবাস পরে সে স্থির হয়ে দাঁড়িয়ে দাহ কাজ দেখছে। কোন সন্দেহ নেই যে এই লোকটাই হেসে উঠেছিল। ঈশ্বর বাগচি বললেন,
তুমি এখানে কি করছো?
লোকটা কোনো জবাব দিল না। ওধার থেকে কৃষ্ণরাম বললেন,
ও জঙ্গল দাঁড়িয়ে কিসের কথা হচ্ছে? কে ওটা? টেনে দিকে বার করানো দেখি।
লোকটাকে হাত ধরে টেনে খোলা জায়গায় নিয়ে আসা হলো, সে কোনো কথা বলছে না। যতীন ঘোষাল বললেন,
এই লোকটাই তখন ঝোপের মধ্যে ছিল, বুঝছো? নিশ্চয়ই ছিল, নিশ্চয়ই। বড় মহাপাজি, অত করে ডাকাডাকি করা হলো, তা কোনো সাহস শব্দ নেই, কি ব্যাপার?
লোকটা এতক্ষণ আগুনের দিকে তাকিয়েছিল, এবার চোখ ফিরিয়ে প্রথমে ঘনরাম ও পরে কৃষ্ণরামের দিকে তাকালো। হঠাৎ ঘনরাম বললেন,
আরে তুমি তো শ্রীপদ নাকি?
কৃষ্ণরামের ভুরু কুচকে গেল। সম্ভবত তিনিও চিনতে পেরেছেন। শ্রীপদ ও ঘনরামের দিকে তাকিয়ে তর্জনী নির্দেশ করে বলল,
সীতার আগুন থেকে ফুল কিউরে তোমার বাড়ির চালে পড়বে। আমি বলে দিলাম বংশে বাতি দিতে কেউ থাকবে না, সীতার আলো ছড়িয়ে পড়বে তোমাদের বংশে।
সেই জনহীন শ্মশানে জ্বলন্ত শবের সামনে দাঁড়িয়ে বলা শ্রীপদের কথাগুলো ভয়ানক গুরুত্ব বহন করে আনল। কারোর সামনে নিজের দুর্বলতা প্রকাশ করার মানুষ নন তিনি। বললেন,
যা ভাগ, পাগল কোথাকার। যতীন, তোমরা এটাকে ভাগাতে পারছো না?
যতীন ঘোষাল ইতস্তত করতে লাগলেন। কালো রোগা শ্রীপদ চকচকে চোখ নিয়ে দাঁড়িয়ে রইল একটা মূর্তিমান প্রেতের মতো, পরনে কেবলই একটা ন্যাকড়া জড়ানো। কিন্তু যতীন ঘোষাল বোধহয় ভাবছিলেন যে গত বছরও এই মানুষটা গ্রামের সম্পন্ন চাষি গৃহস্থ ছিল। রামরাম চৌধুরীর সঙ্গে দেওয়ানি মামলা লড়তে গিয়ে জমি জমা টাকা পয়সা সব গিয়েছে। সর্বশান্ত হবার পরও তার তেজ কমল না, শুধু ভিটেটুকু আর বিঘে দুই খাস জমি সম্বল করে লোকটা সমান দম্ভে মাথা উঁচু করে বেড়াতে লাগে। রামরাম চৌধুরীর এটা একেবারেই ভালো লাগলো না। যার পেছনে লাগা হয়েছে তাকে একেবারে মাটির সঙ্গে না মিশিয়ে দিতে পারলে আর সুখ কিসের? যে সব বিষয় হেরে গিয়েছে সে পায়ে ধরে না কাঁদলে আর জিতবার আরাম কোথায়? এর মধ্যে পথে একদিন রামরাম এবং শ্রীপদের বেদম ঝগড়া হয়ে গেল। শেষের দিকে শ্রীপদ বলেছিল,
যান যান চৌধুরী মশাই, আমরা চাষের কাজ জানি, আরো চার বিঘে রায়বাবুদের কাছ থেকে পত্র নিয়ে নিলে ভাতে মরবো না। আপনার যা করবার করে নিয়েছেন, আর আপনাকে ভয় পাই না আমি। আমরা চালের নিচেও থাকি না, নিজের বাড়িতে বসে শাক ভাত খাই, আমার নিজের ঘরেই আমি করতাম, বুঝছেন?
রাস্তায় দাঁড়িয়ে নিজের চেয়ে পদে খাটো কারোর সঙ্গে বাড়াবাড়ি করা রামরামের স্বভাব নয়। সেদিনের মতো ঘটনাটা এখানেই মিটে গেল। সপ্তাহখানিক বাদে শ্রীপদর বাড়িতে আগুন লাগলো। শ্রীপদ সে সময় হাটে গিয়েছিল, সে ফেরার আগেই এক ঘন্টার মধ্যে সব শেষ। হাট থেকে ফিরে শ্রীপদ দেখল তার বউ আর একমাত্র ছেলে দুর্গাপদ উঠোনের জামরুল গাছটার নিচে চুপ করে বসে আছে। ছেলে কাঁদছে, বউ পাথর। যেখানে তার বাড়ি ছিল সেখানে কেবল কয়েকটা আধ পোড়া খুঁটি দাঁড়িয়ে তখনও ধোয়াচ্ছে। শ্রীপদ বউয়ের কাছে দাঁড়িয়ে বলল,
কিছু বেঁচেছে?
না।
খাটের তলায় টিনের তোরঙ্গে যা রেখেছিলাম?
জানি না, বোধহয় গলে গিয়েছে। তারপর শ্রীপদর বউ কেমন যেন চমকে উঠে সম্বিত ফিরে পাবার মতো করে চারদিক তাকাল, যেন সে এতক্ষণে টের পেলেও তার স্বামী এসে সামনে দাঁড়িয়েছে। কোনো বিশেষ একদিকে না তাকিয়ে তার বউ বিহ্বল গলায় বলল,
কি আগুন হুস হুস করে জ্বলছে একেবারে।
শ্রীপদর বউ পাগল হয়ে গেল। টিনের তোরঙ্গে তার স্বাদের কিছু সামান্য গয়না রাখা ছিল। তার মতো অবস্থার মানুষের এতেই যথেষ্ট শোক হতে পারে। তার উপর চোখের সামনে সে নিজেদের বসত বাড়ি পুরো জ্বলে যেতে দেখেছে, সে ধাক্কা সামলানো কঠিন। শ্রীপদও থাকলে তার কি হতো বলা যায় না। এর পরের কিছুদিন শ্রীপদের বউ একদম কথা না বলে চুপ করে বসে থাকত, কখনো কখনো বলত, উহ বড্ড আগুন, হুস হুস করে জ্বলছে। তার বাপের বাড়ির লোকেরা তাকে আর তার ছেলেকে নিয়ে যায় চিকিৎসার জন্য। বাপের বাড়িতে থেকে ভালো হয়ে আর ফেরেনি শ্রীপদের বউ। কিছুদিন পর খবর পাওয়া গেল সে স্নান করতে গিয়ে নদীতে ডুবে মরেছে। শ্রীবৎস চিন্তার গল্পটা একেবারেই অলিক নয়, এসব কিছুই ভোলেনি শ্রীপদ, আজকের ব্যাপারে সেটা বোঝা গেল। তার মনের মধ্যে কোথাও এই হাহাকারের সুরটুকু অনবরত বেজে চলেছে। হঠাৎ ঘনরামের উত্তরাধিকার সূত্রে পাওয়া রক্ত গরম হয়ে উঠল। ভারী গলায় তিনি হেঁকে বললেন,
সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন যতীন? আমার পিতার পারত্রিক ক্রিয়া সম্পন্ন হচ্ছে, তার সামনে এই পাগলটা যা তা কথা বলছে, ছেলেদের বলো ধাক্কা দিয়ে সরিয়ে দিতে ওকে।
যতীন ঘনরামের বিরূপতা কোনো কারণেই অর্জন করতে চান না। তাছাড়া তিনি বোধহয় ভাবলেন, এ লোকটা এখন পাগল, এককালে আলাপ ছিল বটে, কিন্তু এখন আর ওর কোনো জ্ঞানগম্যি নেই, এখন ওকে ধাক্কা দিলে চক্ষু লজ্জায় বাঁধে না। যতীন ঘোষাল মুখে
এই হঠাৎ
গোছের একটা শব্দ করে শ্রীপদর দিকে তেড়ে গেলেন। সঙ্গে সঙ্গে শ্রীপদ
খবরদার
বলে হুঙ্কার দিয়ে উঠল। হঠাৎই দপ করে লাফিয়ে উঠল আগুনের শিখায়। যতীন ঘোষাল থতমত খেয়ে গেলেন। শ্রীপদ কিন্তু ক্ষিপ্ত গলায় বলল,
ওরে বড়লোকের পাচাটা কুত্তা, আমাকে আর তোরা কেউ ধরতে পারবি নে।
তারপর ঘনরামের দিকে তাকিয়ে বলল,
বাপ মরেছে তাই কি, এই তো সবে শুরু, তোর বংশ লোক পাবে।
যতীন ঘোষাল সাহস সংগ্রহ করে আবার এগুনোর আগেই শ্রীপদ ঘুরে দাঁড়িয়ে সোজা নদীর দিকে দৌড়ে গেল। পাড়ের কাছে এক মুহূর্ত থমকে দাঁড়িয়ে লাফিয়ে পড়ল জলে। বর্ষার খরস্রোতা নদী, কোথায় ভেসে গেল শ্রীপদ কে জানে। এত তাড়াতাড়ি ঘটে গেল ব্যাপারটা যে বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার আগে কেউ বুঝতেই পারল না কি হয়েছে। ঈশ্বর বাগচি বললেন,
আরে শ্রীপদদা তো সাঁতার জানত না, মরে যাবে যে।
আর কোন বিভ্রাটের সৃষ্টি না হয়ে কাজ মিটে গেল। আমাদের গা বেয়ে জল পড়ছে, এত ভিজে গিয়েছি যে শুকোতে এক হপ্তা লাগবে বলে মনে হচ্ছে। কতক্ষণ ওভাবে দাঁড়িয়ে থাকতাম জানি না। একসময় ভবেশ ভট্টাচার্য বললেন,
কৃষ্ণরাম চলো, এ সময় পথে দেরি করতে নেই, ঈশ্বরের নাম না, ঈশ্বর পরম কারুণিক।
চৌধুরী বাড়ি পৌঁছে সবাই নিম পাতা দাঁতে কেটে লোহা ছুঁয়ে শুদ্ধ হলাম। এত রাতে বৃষ্টিতে আর কেউ বাড়ি গেল না। চৌধুরীদের বৈঠকখানায় বসে নানান গল্প হতে লাগলো। ভেতর বাড়ি থেকে শ্মশান বন্ধুদের জন্য গৃহিণীরা আলাদা আলাদা কাঁসার জামবাড়িতে ঘন দুধ, মর্তমান কলা, আখের গুড় আর চিড়ে পাঠিয়ে দিলেন ফলার করবার জন্য। ঘনরাম কিছু পরে বৈঠকখানায় এসে বসলেন, তার মুখ গম্ভীর। যতীন ঘোষাল কয়েকবার সময়োচিত কিসব কথা বলতে গিয়ে তেমন সাড়া না পেয়ে দমে গিয়েছিলেন। ঘনরাম কেবল মাঝে মাঝে বলছেন,
বাবার চিতা ফের জ্বলে উঠল কেন পণ্ডিত মশাই, কিছু বলতে পারেন আপনি?
ভবেশ ভট্টাচার্য উত্তর দিচ্ছেন,
ঈশ্বরকে ডাকো, কোনো প্রশ্ন করো না, তাকেই বিশ্বাস করো।
একদিন দুদিন নয়, বেঁচে থাকো আজীবন, বেঁচে থাকো সোনামণি, বেঁচে থাকো জাদুমণি, আজ নয় কাল নয়,
বেঁচে থাকো আজীবন,
বেঁচে থাকো তুমি, বেঁচে থাকো তুমি,
সবার সাথে আজীবন এক পয়সা প্রতি সেকেন্ড, এবার তোমার ফোন বেঁচে থাকবে আজীবন। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক।
এয়ারটেল প্রেজেন্টস কুয়াশা।
কিছুদিন কেটে গেল। দুই ভাই বিষয় সম্পত্তির কাজ নিজেদের হাতে নিয়েছেন, দুজনের খুব ভাব, সম্পত্তি ভাগ করার প্রশ্ন ওঠে না। তাছাড়া ঘনরাম অপুত্রক, তার মৃত্যুর পর স্বাভাবিকভাবেই তার বংশ কৃষ্ণরামের উপরই বর্তাবে। কৃষ্ণরামের একটিমাত্র ছেলে শিবরাম, সে বর্তমানে কলকাতা থেকে কলেজে পড়ছে। পিতার মৃত্যুদিনের ঘটনা আস্তে আস্তে সবাই ভুলে যাচ্ছে, হঠাৎ তাদের শ্রীপদের কথা মনে পড়ল। কৃষ্ণরামের গা ছমছম করে উঠল। ঘনরাম বললেন,
কৃষ্ণ তুই কলকাতা থেকে শিবুকে আনিয়ে নে, কিছুদিন বাড়িতে রাখ। লোকের আশীর্বাদ ফলে না, কিন্তু অভিশাপ ফলে যায়। বাড়ির ছেলে বাড়িতে এসে থাকুক।
বাবার জরুরি তার পেয়ে শিবরাম বাড়ি এলো। সে আধুনিক ছেলে, এসব কুসংস্কারে তার বিশ্বাস নেই। তবু বাবা জেঠার সঙ্গে তর্ক না করে মাসখানিক দেশের বাড়িতে রয়ে গেল। আঘাতটা এলো অন্য দিক দিয়ে। শিবরাম বাড়ি আসার সাত আট দিন পর চৌধুরী বাড়িতে আগুন লাগল। মূল বাড়ি পাকা, আগুনের রাতে কিছু ক্ষতি হলেও বড় রকমের বিপর্যয় কিছু হল না, কিন্তু উঠোনের দশ বারোটা ধানের গোলা পুড়ে একদম ছাই হয়ে গেল। সব মিলিয়ে প্রায় চারশো মন ধান। পাড়াগায় দমকল থাকে না, আগুন দেখে আমরা দৌড়ে গেলাম। সমস্ত গ্রাম ভেঙে পড়ল। পেছনের দিকে থেকে বালতি বালতি জল দিয়ে ছুড়ে দেওয়া হতে লাগলো অগ্নিকুণ্ডের ভেতর। কিন্তু আগুন ততক্ষণে বেশ ভালো রকম ধরে উঠেছে, দু এক বালতি জলে কিছু হবার কথা নয়। লম্বা লাইন করে দাঁড়িয়ে আমরা জলের বালতি হাতে হাতে আগুনের কাছে পৌঁছে দিচ্ছিলাম। আমার পাশে ছিল হরেন, সে বলল,
এই ব্যাপারটা কিন্তু অদ্ভুত বুঝলি।
বললাম, কি?
সবগুলো গোলায় একসঙ্গে আগুন ধরলো কিভাবে? একেবারে গায়ে গায়ে তো দাঁড়িয়ে নেই, আশ্চর্য। এ মনে হচ্ছে কেউ নুড়ো হাতে সবগুলো আগুন দিয়ে বেরিয়েছে। হ্যাঁ রে, তারা না চাকরগুলোর ভিতর কেউ করেনি তো?
যা, তা করবে কেন?
কোনো কারণে হয়তো মালিকের উপর রাগ রয়েছে।
না রে, এরা সবাই পুরনো আর বিশ্বাসী লোক। দেখছিস না, মালিকের এত বড় ক্ষতি হয়ে গেল বলে সবাই সার দিয়ে বসে কাঁদছে, এরা কেউ নয়।
তাহলে?
জানি না। ধন্য ঘনরামের ধৈর্য। চুপ করে দাঁড়িয়ে তিনি আগুনের বিধ্বংসী কাণ্ড দেখলেন। তার মুখ দেখে এমনকি যতীন ঘোষালও কোনো সমবেদনার কথা বলতে সাহস করল না। আগুন যখন প্রায় নিভে এসেছে, ঘনরাম ভৃত্যদের মধ্যে কাউকে হাঁক দিয়ে বললেন,
এই কে আছিস? বাড়ি থেকে গোটা কতক সুপুরি নিয়ে আয়।
যতীন ঘোষাল ভয় ভয়ে বললেন,
সুপুরি দিয়ে কি হবে চৌধুরী মশাই?
ঘনরাম উত্তর দিলেন না। কে একজন কাগজের ঠোঙায় সুপুরি নিয়ে এলো। ঠোঙা হাতে ঘনরাম ঘুরে ঘুরে প্রত্যেক নিভে আসা অগ্নিকুণ্ডে দু একখানা করে সুপুরি ছুড়ে দিতে লাগলেন। কৃষ্ণরাম এগিয়ে এসে ভীত গলায় বললেন,
এসব কি করছো দাদা?
ঘনরাম ভাইয়ের দিকে তাকিয়ে শুকনো হাসি হাসলেন, বললেন,
আগুনকে দিচ্ছি, সবই তো খেলো, এবার একটু মুখ শুদ্ধি করুক।
কৃষ্ণরাম হাত ধরে দাদাকে ভেতরে নিয়ে গেলেন। এরপর ঘনরাম জেদ ধরলেন শিবরামের বিয়ে দেবেন। দাদা জেদ দেখে বিপন্ন হয়ে কৃষ্ণরাম বললেন,
কিন্তু দাদা শিবু এখনো পড়ছে, এ সময় বিয়ে দিলে পড়াশোনা হবে?
ঘনরাম ভাইয়ের আপত্তিতে কান দিলেন না, বললেন,
বোকামি করিস নি কেষ্ট, বুঝে দেখ আমাদের বংশের বৃদ্ধি নেই একদম, ওই শিবুই যা কিছু। তোর আমার ভালো মন্দ কিছু হলে শিবু ভেসে যাবে, ওকে তাড়াতাড়ি সংসারী করে দেওয়াই ভালো।
শিবরামের বিয়ে হয়ে গেল। বছরখানিক পরে এক জ্যোৎস্না রাতে খাওয়া দাওয়ার পরে মুখে পান নিয়ে শুতে এসে একবার জানালার ধারে গিয়ে দাঁড়ালেন ঘনরাম। পিক ফেলতে গিয়ে জানালার দিকে ঝুঁকে ঘনরাম দেখলেন বাগানে নতুন লাগানো কলমের আম গাছটার নিচে চাঁদের আলোয় ক্ষুদিত দৃষ্টি নিয়ে শ্রীপদ দাঁড়িয়ে আছে। তার দিকে তর্জনী নির্দেশ করে শ্রীপদ বলল,
মনে আছে তো?
তার ডাকে কমলা ছুটে এলেন,
দেখো দেখি বাগানে আম গাছের তলায় কে দাঁড়িয়ে আছে।
ঘনরামের স্ত্রী কাউকে দেখতে পেল না। ঘনরাম হতাশ গলায় বললেন,
নেই, তাহলে কোথায় গেল?
ভীত কমলা স্বামীকে জোর করে বিছানায় শুয়ে দিয়ে পায়ে হাত বুলিয়ে দিতে লাগলেন। সেদিন ছিল শুক্লা ত্রয়োদশী, কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে ঘনরাম মারা গেলেন। মাত্র 53 বছর বয়স হয়েছিল তার। কৃষ্ণরাম ভয় পেলেন কিনা জানি না, কিন্তু কেমন যেন উদাস মত হয়ে গেলেন। সময় গড়িয়ে যেতে লাগল। বছর দুই পরে একটি ছেলে হল শিবরামের। ঘনরাম মারা যাবার পর বছর দশেক আর কোনো ঘটনা ঘটল না চৌধুরী বাড়িতে। কৃষ্ণরামের বয়স এখন 60। একদিন দুপুরে বসে তিনি কি সব কাগজপত্র দেখছেন, বেলা 2:30, ঝাঝা করছে চৈত্র মাসের দুপুর। কৃষ্ণরামের 8 বছরের নাতি বলরাম এসে জানালো ভিখারি মতো এক লোক তাকে খুঁজছে। বলরাম বলল,
লোকটার গা খালি, চোখ দুটো দেখলেই ভয় করে। তাকে দেখেই নাকি আঙুল তুলে লোকটা বলেছে,
কৃষ্ণরামকে গিয়ে বলো তার মনে আছে তো।
ও হ্যাঁ, বলরামের মনে পড়ল লোকটার নাম শ্রীপদ। শ্রীপদকে মনে আছে কিনা জিজ্ঞেস করতে বলল। বিবর্ণ মুখে কাজ ফেলে তাঁতিকে কোলে নিয়ে ভেতর বাড়িতে উঠে গেলেন কৃষ্ণরাম। এক মাসের মধ্যে সন্ন্যাস রোগে কৃষ্ণরাম গত হলেন। দেশের জমি জমা ভাগ চাষিদের দিয়ে ছেলে বউ আর মাকে নিয়ে শিবরাম কলকাতায় চলে গেল। সেখানে সে বড় চাকরি করে, আধুনিক ছেলে, চাষবাসে বা বিষয়কর্মে তার কোনো উৎসাহ নেই। কমলাও সঙ্গে গেলেন। বলরামের বয়স এখন 16। এতদিনে কালের ব্যবধানে চৌধুরী পরিবার থেকে কালো ছায়াটা একেবারেই মুছে গেল। আর শিবরামের বয়স এখন 40। কলকাতায় যে বাড়িটা ভাড়া নিয়ে শিবরাম ছিল তার তিন দিকে ঘর, মাঝখানে উঠোন, উঠোনে চৌবাচ্চা, স্নান করা, বাসন মাজা বা কাপড় কাচা ইত্যাদি উঠোনেই সারা হয়। উঠোন থেকে রোয়াকে উঠবার সিঁড়িতে বড্ড উঁচু উঁচু ধাপ। কমলা আর নিরুপমার, কৃষ্ণরামের স্ত্রী, বয়স অনেক হল, অত উঁচু ধাপ ভেঙে বারান্দায় উঠতে কষ্ট হয়। শিবরাম জনাতিনিক মিস্ত্রি ডাকিয়ে পুরনো সিঁড়ির দুই দিকে নতুন করে কয়েকটা ধাপ গাঁথাবার ব্যবস্থা করলেন। সেদিন তার অফিসে জরুরি কাজ আছে, না গেলেই নয়। অফিস থেকে সন্ধ্যাবেলা ফিরে শিবরাম দেখল গাঁথনির কাজ শেষ হয়ে গেছে। বলরাম বলল,
তোমার আর ফিরতে দেরি হলো বাবা?
হ্যাঁ রে, কাজের চাপ ছিল। মিস্ত্রিরা কোথায়?
কাজ শেষ করে জলখাবার খেতে গিয়েছে, আমি বলে দিয়েছি তুমি এলে আসতে।
বেশ করেছিস, তুই উপরে গিয়ে একটা লন্ঠন নিয়ে আয়, হাত মুখটা একবারে ধুয়েই নি।
বলরাম উপরে যেতেই মিস্ত্রিদের একজন এসে দাঁড়ালো উঠোনে। শিবরাম বারান্দা থেকে বলল,
কত মজুরি দেবো হে, একটা দর ঠিক করে নাও।
খালি গা লোকটা, কোমরের কাছে যেমন তেমন করে একটা কাপড় জড়ানো, জল জলে দুই চোখ তুলে বলল,
আমাকে মনে আছে তো, মনে করিয়ে দিতে এলাম।
শিবরামের ভয়ার্ত চিৎকারে বলরাম দৌড়ে নেমে এলো লঞ্চন হাতে। শিবরাম ফ্যাল ফ্যাল করে চারদিক তাকিয়ে বলল, একেবারে চোখের সামনে উবে গেল লোকটা, এ কি? কমলা আর নিরুপমা পেছন পেছন নেমে এসেছিল। তারা এই পরিবারের এই লক্ষণ বহু দিন থেকে দেখছেন। সবাই ধরে শিবরামকে দোতলায় নিয়ে গেল। খানিক পরে মিস্ত্রিরা এলে বলরাম নিচে এসে জিজ্ঞেস করল,
তোমাদের মধ্যে কি কেউ একটু এসেছিল এখানে?
তারা অবাক হয়ে বলল,
না তো, আমরা তো চা বিস্কুট খেলাম। কেন বাবু?
না কিছু না। ভয়ে ভয়ে কিছুদিন যাবার পর বোঝা গেল শিবরামের প্রাণের আশঙ্কা বোধ হয় নেই, তার থেকে বড় ক্ষতি এবার হয়ে গিয়েছে। শিবরাম আজকাল চুপচাপ বসে থাকে, অফিস যেতে চায় না, মাঝে মাঝে কেবল বলে ওঠে, জলজন্তু মানুষই যদি উবে যেতে পারে তাহলে আর বাকি রইল কি। অদ্ভুত এক বাতিক গড়ে উঠল তার, সবকিছু ঢাকা দেবার বাতিক। টাকা পয়সা জুতো খাবার দাবার সব ঢাকা দিয়ে বেড়ায় সারাদিন। বলরাম গিয়ে বাবার হাত ধরে,
ছি ওদিকে চলো তো, কি হচ্ছে বাবা?
শিবরাম ব্যস্ত হয়ে বলে,
আরে আর আর দাঁড়া, একটু ঢেকে দিয়ে যাই, আজকাল সবকিছুই কপ্পুরের মতো উঠে যাচ্ছে।
বাতিক বাড়তে লাগলো। প্রথমে তবু কথা বলতো শিবরাম, তারপর ক্রমে কথাবার্তা অসংলগ্ন হয়ে গেল। একদিন একেবারেই বন্ধ হয়ে গেল, রয়ে গেল শুধু সবকিছু ঢাকা দিয়ে বেড়াবার বাতিক। দেহ ফেলে রেখে শিবরামের চেতনা পূর্বপুরুষদের কৃত অপরাধের প্রায়শ্চিত্ত করতে কোথায় গেল কে জানে। চৌধুরী পরিবার বেশ অনেক বছর পরে আবারও গ্রামে ফিরে এলো। বলরামের বিয়ে পরীক্ষা হয়ে গিয়েছে, এখন একটু বিষয়কর্ম দেখলে ক্ষতি কি। এই সময়ে এই ঘটনার সঙ্গে আমার প্রত্যক্ষ যোগাযোগ ঘটে। মাঝে মাঝে গ্রামে আসি, আবার উধাও হয়ে যাই, দাড়ি গোফ রেখেছি, তন্ত্রমতের সাধক বলে বেশ একটু খাতিরও হয়েছে। একবার বলরাম আমাকে ডেকে বলল,
কাকাবাবু, আমাদের পারিবারিক দুর্ভাগ্যের কথা তো সবই জানেন, এর কোনো বিহিত হয় না।
বললাম, কি বিহিতের কথা বলছো তুমি?
দেখুন, আমি কলকাতায় পিয়ারসন সাহেবের ছাত্র ছিলাম। আজগুবি ব্যাপারে বিশ্বাস করতে মন চায় না, কিন্তু ঠাকুরদা মারা যাওয়ার সময় আমার নিজেরই অলৌকিক অভিজ্ঞতা হয়েছিল। আমি ঠাকুরদাকে বলেছিলাম শ্রীপদের কথা। তারপর বাবার এই অবস্থা, সবটাই কাকতালীয় বলে উড়িয়ে দিতে পারছি কই বলুন? আমার মা ঠাকুমা জেঠিমার কথা ভাবুন তো, এই অভিশাপ কি কাটানো যায় না? একটু ভেবে বললাম, অলৌকিক উপদ্রব দূর করার জন্য একটা বিশেষ হোম করা যায়। তুমি ইংরেজি পড়া ছেলে, বিশ্বাস করবে কিনা জানি না,
যদি ওই হোম আমি শেষ করতে পারি তাহলে হয়তো তোমাদের বিপদ চিরদিনের জন্য কেটে যাবে। বলরাম আমার কথা শুনে একটু অবাক হয়ে বলল, কেন শেষ করতে পারার অসুবিধা কি আপনার? সে তোমাকে এখন বলবো না, তুমি কি চাও আমি ওই হোম করি?
নিশ্চয়ই,
সবার মঙ্গল হবার যদি কিছু মতো সম্ভাবনাও থাকে তাহলে আমার বিশ্বাসের জন্য আমি তাতে বাধা দেব না। ঠিক আছে, এ মাসের শেষ অমাবস্যার রাত্রি আমি হোম করব, তুমি ব্যবস্থা করো, আমি ফর্দ দিয়ে দিচ্ছি, জোগাড় করে ফেলো। কিছু জিনিস লাগবে যা তুমি জোগাড় করে উঠতে পারবে না, সেগুলো আমি নিয়ে যাব। এখন রাত 10টায় পূজোয় বসবো, 12টা থেকে হোম শুরু হবে, কিন্তু আমার একজন সঙ্গী চাই। বলরাম বলল, কাকে চাই বলুন? তোমাদের কুলপুরোহিত ছিলেন ভবেশ ভট্টাচার্য, তার ছেলে নরেশ তো পূজো আচ্ছা করে, তাকে বলে রেখো। নির্দিষ্ট দিনে চৌধুরী বাড়িতে পৌঁছে দেখি সব আয়োজন সম্পূর্ণ। বাড়ির সামনে বিরাট উঠানে সামিয়ানা টাঙিয়ে তার নিচে হোমের জায়গা করা হয়েছে, কুশাসন সমিত ও অন্যান্য সব জিনিস রাখা হয়েছে। তার একদিকে বিষণ্ন মুখে নরেশ ভট্টাচার্য বসে আছেন, আমি গিয়ে নরকপাল হারের মালা আর ফল শুদ্ধ কুচ গাছের ডাল নামিয়ে রাখছি দেখে সে কাতর হয়ে বলল,
চক্রদি মশাই আমি কি পারবো? আমি তো আপনাদের মতের হোম কিছু জানি না, বললামও আমি বলরামকে, তবু আমাকে জোর করে নিয়ে গেলো ঠাকুর মশাই।
হেসে বললাম, কিছু ভয় নেই ভট্টাচার্য, আপনাকে কিছু করতে হবে না, কেবল মাঝে মাঝে এটা ওটা একটু হাতে এগিয়ে দেবেন, বড় হোম আর পুজো এক হাতে করা যায় না। বলরামকে ডেকে বললাম, হোম আরম্ভ করবার পরে বাড়িতে নানা রকম উপদ্রব আর উৎপাত হতে পারে, ভয় করো না, স্থির হয়ে এক জায়গায় বসে ঈশ্বরের নাম করবে, বিরুদ্ধ শক্তির চেষ্টা করবে যাতে আমি হোম শেষ করতে না পারি। পুজো শুরু করে সবে দেহবন্ধন আর আসন শুদ্ধি করেছি, বাড়ির সাথে দরাম করে বিঘটা কাওয়া চলো। বলরাম দৌড়ে দেখতে গেল ব্যাপারটা কি, ফিরে এসে বলল, কি আশ্চর্য, একটা থানি এসে পড়েছে কোথা থেকে, বাড়ির ছাদে ছুঁড়ে থানি পাঠানো কি সোজা কথা বলুন? আমি ততক্ষণে ঘট স্থাপন করে মঙ্গল ভৈরবের ধ্যান শুরু করেছি, আমার মন বারে বারে পুজো থেকে সরে যাচ্ছে, বীজমন্ত্র উচ্চারণ করতে করতে অভিনিবিষ্ট হবার চেষ্টা করছি। পুজো শেষ হয়ে আসছে, এবার ভৈরবের আরতি করব, তারপর হোম হবে। দীপের আরতি চলছে, নারকেলে ছোবরার আগুন করে তাতে অনেকখানি ধুনো ছড়িয়ে দিতেই গুল গুল করে ধোয়া উঠতে লাগলো এবং আতঙ্কে চিৎকার করে উঠল নরেশ ভট্টাচার্য। ধুনোর পবিত্র মিষ্টি গন্ধের বদলে বিষম পুঁতি গন্ধে বাতাস ভরে গিয়েছে। যারা নরেশ ভট্টাচার্যের আর্তনাদ শুনে ব্যাপার কি দেখবার জন্য এগিয়ে আসছিল তারা নাকে কাপড় দিয়ে পিছিয়ে গেল। বিদ্যুৎ বেগে চারদিকে ছড়িয়ে পড়ল মরা পচা দুর্গন্ধ, মহিলারা চিৎকার করে কাঁদছেন, নরেশ আচ্ছন্নের মতো এলিয়ে আছে একদিকে, দোতলার বারান্দা থেকে আকুল হয়ে চেঁচাচ্ছেন শিবরাম,
ঢাকা দিয়ে দে, ঢাকা দিয়ে দে।
দীপ নামিয়ে ভৈরবের ধ্যান করে একটি রক্তজবা ছুড়ে দিলাম ধুনুচিতে, সঙ্গে সঙ্গে বিকট গন্ধ মিলিয়ে গিয়ে ধুনোর নিজস্ব গন্ধ ফুটে উঠল বাতাসে। আস্তে আস্তে হলো না, কেউ যেন জাদু বলে এক মুহূর্তে সব জায়গায় একই সঙ্গে গন্ধটাকে বদলে দিল। বলরাম পাংশু মুখে দাঁড়িয়ে আছে, দেখে মনে হয় তার অবিশ্বাস কেটে গেছে। আমার তখন কেবল এক চিন্তা, হোম শেষ হবে তো, পুজো শেষ করে হোমের বেদির বালির উপর যোগিনী মন্ত্র রাখলাম, হারের মালা গলায় দিয়ে বসে শুরু করলাম হোম, বীজমন্ত্র উচ্চারণ করে আহুতি দিয়ে চলেছি, নরেশ বসে সমিধ এগিয়ে দিচ্ছে। হঠাৎ দেখলাম আগুনের তেজ যেন কমে আসছে, শুকনো বেলকাঠ জ্বলছে, অনেকখানি করে ঘি এক একবারে দিচ্ছি, আগুন নিভে আসার তো কোনো কারণ নেই। নরেশ ভালো করে কি দেখবার ভঙ্গিতে সামনে ঝুঁকে পড়ে বলল,
আরে এ আবার কি, দেখুন 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 মশাই।
তাকে দেখি হোমের বেদির শুকনো বালি ভিজে উঠেছে, যেন তাতে বেশ খানিকটা জল ঢেলে দিয়েছে কেউ, কি করে তা হবে, বিঘত প্রমাণ উঁচু মাটির বেদি করে তার উপর পুরু করে বালি বিছিয়ে হোমের জায়গা হয়েছে, কাজে স্যাঁতস্যাঁত জমি ভিজে গিয়ে জল উঠবে তাও সম্ভব নয়, এ যেন মনে হচ্ছে মাটির তলা থেকে জল উঠছে। এই শুরু, আমি বুঝতে পেরেছিলাম হোম শেষ করতে পারবো না, বলরামের জন্য মায়া হচ্ছিল, সে বেচারা এখনো আমার উপর নির্ভর করে তাকিয়ে রয়েছে। এরপর মাটির তলা থেকে যজ্ঞবেদের নিচে হুর হুর করে জল উঠতে লাগলো, যেন কোনো ঝর্ণার উৎসমুখে পূজোয় বসেছি, আগুন গেল নিভে, তারানাথ থামল, কিশোরী আর আমি একসঙ্গে বললাম, তারপর বিষণ্ন হেসে তারানাথ বলল, তারপর আর কি, আমার জয়ের গল্প তো অনেক শুনেছ, এটা আমার ব্যর্থতার গল্প। আমি জিজ্ঞাসা করলাম, চৌধুরী পরিবারের কি হলো? তারানাথ খুব মৃদু গলায় বলল, এখন সত্যি তাদের বংশে বাতি দিতে কেউ নেই। আমরা দুজন চুপ করে রইলাম। তারানাথ বলল, কি শেষটা পছন্দ হলো না? তো জিতটা তো নিপীড়নেরই হলো, চৌধুরী পরিবার বেঁচে গেলে সেটা ঈশ্বরের ন্যায় বিচার হতো কি? পৃথিবীর আদালতে এই মানুষগুলো বিচার পায় না, বড় আদালতে যে এখনো সুবিচার হয় তা তো প্রমাণিত হলো। একটু থেমে বলল, অবশ্য অনেকগুলো মানুষ যারা শ্রীপদর ভাগ্য বিপর্যয়ের ব্যাপারে সরাসরি জড়িত ছিল না তারাও কষ্ট পেল, তা সে আর কি করা যাবে, এসব নিয়তেরই অখণ্ড বিধান। আমরা উঠে আসছি। তারানাথ বলল, হিন্দু বিধবা সহজে পরিত্রাণ পায় না, কমলা নিরুপমা অতি বৃদ্ধা হয়ে এখনো বেঁচে আছেন, থাকেন কাশীতে, সম্বল খুবই সামান্য, কষ্টের সৃষ্টি কোন রকম চলে যায়।
বেঁচে থাকো আজীবন, বেঁচে থাকো সোনামণি, বেঁচে থাকো জাদুমণি, আজ নয় কাল নয়,
বেঁচে থাকো আজীবন,
বেঁচে থাকো তুমি, বেঁচে থাকো সোনামণি।
সবার সাথে আজীবন এক পয়সা প্রতি সেকেন্ড, এবার তোমার ফোন বেঁচে থাকবে আজীবন। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক।
FM 89.2
Airtel presents Kuasha. Kuasha. Kuasha.
Airtel presents Kuasha চলছে, সাথে আছি শারমিন, আর আপনি শুনছেন রেডিও FM 89.2। শুরু হয়ে গেছে আমাদের মেইন স্টোরি শুনবার সময়, অর্থাৎ কুয়াশার মূল আকর্ষণ যেখানে সেটাই শুরু হচ্ছে এখন। কিন্তু তার আগে জানিয়ে দিচ্ছি, এয়ারটেল নিয়ে এলো সবার সাথে আজীবন এক পয়সা সেকেন্ড রেটে কথা বলার দারুণ এক অফার। শুধু দিন বা রাত নয়, মাস বা বছর নয়, একবার 130 টাকা রিচার্জ করলে সারা জীবন সবসময় এক পয়সা সেকেন্ড রেট এনজয় করা যাবে। 7 দিন, 10 দিন নাকি 30 দিন, না এ নিয়ে নেই কোনো কনফিউশন, কারণ এয়ারটেল এক পয়সা সেকেন্ড রেটের মেয়াদ থাকবে আজীবন। আরও জানতে ফ্রি ডায়াল করুন 1212 এ নম্বরে। আমার সঙ্গে আছে প্রচুর বন্ধু ইতিমধ্যে যোগ দিয়েছে, আর শুরুতেই আছে কিব্রিয়া কাউখালী রাঙামাটি থেকে লিখেছে, আপি আই এম ব্যাক, ওয়েলকাম ব্যাক কিব্রিয়া। আরও লিখেছেন হাসান চিটাগং থেকে, আর আমি হাসান চিটাগং থেকে যেটা লিখেছে সেটা হচ্ছে কুয়াশার মূল ঘটনার নাম হচ্ছে ডায়েরি লেখক, এখন বলবো না, কাহিনী শেষ হওয়ার পরে না বলবো। তাহিয়া লিখেছে শেগুফতা আবিদ শাড়িকে খুব ভালো লাগে, অনেক ধন্যবাদ। আর মোহাম্মদ রিদওয়ান হোসেন হৃদয় সন্দীপ সন্তোষপুর থেকে লিখেছে, আমি অনেক দিন পর কুয়াশা শুনছি, খুব ভালো লাগছে, অনেক ধন্যবাদ আপনাকে সে কারণে। তো ঠিক আছে, আমরা চলে যাই আজকে আমাদের মূল কাহিনী। আজকে মূল কাহিনী বা মেইন স্টোরি লিখেছেন শেগুফতা আবিদ শাড়ি, আর কাহিনীর নাম পরে বলবো, এখন প্রথম পর্ব শুনবো, ফার্স্ট পার্টটি এখন শুনে একটা ছোট্ট ব্রেক নিয়ে তারপরে আবার ফিরে আসছি পরের পার্ট শুনবার আগে। তাই সে পর্যন্ত আমার সঙ্গেই থাকুন, আমাকে লিখতে থাকুন যে কোনো মোবাইল থেকে 2221 এই নম্বরে, প্রথম মেসেজ অপশনে গিয়ে এবিসি লিখে স্পেস দিয়ে যেটা লিখতে চাইছেন লিখে নাম সহ পাঠিয়ে দিন। তো ঠিক আছে, শুরু করি আজকের কাহিনী, তারপর আবারও ফিরে আসবো, সঙ্গেই থাকবেন, আর আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়। আমাদের প্রথাগত বাস্তবতার বাইরে আরেকটা বাস্তব আছে, চিরাচরিত জীবনের বাইরে আছে আরেকটা জীবন, সাধারণ মানুষের দৃষ্টিতে যা চোখে পড়ে না। অস্বাভাবিক মানুষের চোখেই সব অস্বাভাবিক ঘটনা চোখে পড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু যেসব অস্বাভাবিক ঘটনা প্রায়ই আমাদের চারপাশে ঘটতে থাকে, যার কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না, সেগুলোকে ঠিক কতটা প্রকৃতির নিয়ম মাফিক ঘটনা হিসেবে ধরতে পারি আমরা? সেগুলো কি প্রকৃতি ঘটায়, নাকি এর পেছনে হাত থাকে প্রকৃতির উপর ছড়ি ঘোরানোর অধিকার পাওয়া একমাত্র প্রাণী, পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী মানুষের? সে অবাস্তব আর ভিন্ন জগতের নাগাল পাওয়া যায় না সহজে, সেই জগতে যেতেও চায় না অনেকে, মানুষ মাত্রই খুব ছাপোষা, ভালোভাবে খেয়ে পড়ে বেঁচে থাকাই যাদের একমাত্র লক্ষ্য। বিজ্ঞান যতই পৃথিবীর অলিক অজানা বিষয়গুলোকে সামনে নিয়ে আসুক না কেন, কিছু কিছু রহস্য সবসময় ছকে মেলানো জানা তথ্যের সামনে পেছনে আয়নার মতো ঘুরবে, কিন্তু ধরা দেবে না। তেমনই কিছু ঘটতে চলেছে আজকের পাঁচ বন্ধুর সঙ্গে। আজকের গল্পের পাঁচ বন্ধুর নাম অনিক, জেনি, সারথী, রাসেল আর নাভেদ। পাঁচজনই একসাথে একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, ওখানেই ওদের আলাপ পরিচয় বন্ধুত্ব। ক্লাস না করে বেশিরভাগ সময়ই ওরা ঘুরে ঘুরে বেড়াত। বাংলাদেশের দর্শনীয় এমন কোন জায়গা নেই যেখানে ওরা যায়নি, আর সে সবই স্টুডেন্ট থাকা অবস্থাতেই। এখন সবই মোটামুটি প্রতিষ্ঠিত। অনিক আছে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে, মাস্টার্সটা ও দেশের বাইরেই করেছিল। সেই সাথে স্টুডেন্ট হিসেবে ও অন্যদের থেকে অনেক বেশি ভালো ছিল, যার কারণে বয়সের তুলনায় অনেক বেশি এগিয়ে আছে অনিক। আর অনিকের অন্য বন্ধুদের থেকে একটু আলাদা জেনি। জেনি আর অনিকের সম্পর্কটা বন্ধুদের সম্পর্কের চেয়ে একটু বেশি, আর সেটা ওরা টের পেয়েছে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরোনোর একটু আগে, যার কারণে সম্পর্কটা এখনো বেশ মধুমাখা পর্যায়ে আছে। বিয়েও হয়তো করে ফেলবে কিছুদিনের মধ্যে। আর এদিকে জেনি ঢুকেছে একটা এনজিওতে, ওর বরাবর একটু সমাজসেবামূলক কাজ করার প্রতি আগ্রহ রয়েছে। কাজে দুজনই একই সাবজেক্ট পড়াশোনা করে আলাদা আলাদা সেক্টরে কাজ করার কারণেই ওদের সম্পর্কে একটা বেশ টকঝাল মিষ্টি ব্যাপার আছে। আর ওদের আরেক বন্ধু সারথীর বরাবরই চাকরি বাকরি করার খুব একটা ইচ্ছা ছিল না, তবু সময় কাটানোর জন্য একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ঢুকে পড়েছে। বিয়ের জন্য বাসা থেকে ভালো পাত্রও খোঁজা হচ্ছে। মন মতো ছেলে পেলেই সম্ভবত সারথী পুরোপুরি সংসারী হয়ে যাবে। কিন্তু ওদের বন্ধু রাসেল সারথীর থেকেও আরো অনেক বেশি খামখেয়ালি, খুব বেশি দিন কোথাও টিকে থাকতে পারে না, একটা ছাড়ে তো আরেকটা ধরে। সে জীবনে কি করবে সেটা নিয়ে ওর বন্ধুরা নাকি বেশ চিন্তিত। এদিকে বাকি থাকলো নাভেদ। নাভেদ একটা টেলিকমিউনিকেশন ফার্মে জয়েন করেছে খুবই রিসেন্টলি, ওর ভবিষ্যৎও বেশ উজ্জ্বল। বহুদিন পর অনিকের ডাকে সব কটা প্রাণের বন্ধু আজ আবার একসাথে হয়েছে।
কি রে অনিক, এত জরুরি তলব?
বিয়ে টিয়ে করবি নাকি, বাসায় বলে দিয়েছিস?
আরে না রে, এখনই কি, আরো দেরি আছে।
আচ্ছা কি বলবি তাড়াতাড়ি বলে ফেল, আমার জরুরি কাজ আছে, যেতে হবে।
সে কি রে, কেন, এত দিন পর সবাই একসাথে হলাম, আস্তে না আস্তে যাওয়ার কথা।
কেন, আমার কাজ থাকতে পারে না?
পারে, একদিনের জন্য একটু ম্যানেজ করতে পারবি না?
আচ্ছা সেটা দেখতেছি আমি, কিন্তু কি বলবি সেটা তো আগে বল।
আরে বাবা বলছি, একটু সময় তো দিবি নাকি?
আচ্ছা বল।
আমি আজকে তোদেরকে একটা জিনিস দেখানোর জন্য ডেকেছি।
কি জিনিস?
একটা ডায়েরি।
ডায়েরি? কার ডায়েরি? তুই আমার ডায়েরি লেখা শুরু করলি কবে থেকে? কালে কালে আরো কত কিছু যে দেখব।
আরে আমার ডায়েরি না, দুর্গেশ ব্যানার্জি নামের এক ভদ্রলোকের।
তার ডায়েরি তুমি কোথায় পেলে? এই শোন জেনি, আমাদের সামনে এইসব তুমি তুমি মার্কা প্রেমালাপ একেবারেই চলবে না। যদি বন্ধুর মতো আচরণ করতে পারিস তাহলে কথা বল, না হলে কিন্তু আমি গেলাম। ওকে বাবা ওকে, আর বলবো না।
আচ্ছা যাই হোক, অনেক তোর ডায়েরির কাহিনী আবার বল।
আচ্ছা তোর আগে চুলাচুলি বন্ধ কর, তারপর আমি একটু সিরিয়াসলি কথা বলার চেষ্টা করছি। এরকম ফাজলামির মুড আমার একেবারেই নেই।
সরি রে বাবা। আচ্ছা এবার কি বলবি বল, বলে আমাদের উদ্ধার কর।
ধন্যবাদ। যাই হোক, তোর তো জানিস আমার পুরনো বই সংগ্রহের একটা বাতিক আছে, তো এদিক দিয়ে পুরনো বইয়ের খনি হলো আমাদের নীলক্ষেত। ওখানে খুব ভালো করে খুঁজলে কিছু কিছু দোকানে ইউনিক সব কালেকশন পাওয়া যায়। আমি সময় পেলে ওখানে যাই, একটু ঘেটে ঘেটে দেখি আর কি। তো সেদিন ওখানে এরকম খুঁজতে খুঁজতে হঠাৎ একটা ডায়েরি চোখে পড়ল, এই যে এই ডায়েরিটা। প্রথমে দেখে অতটা ইন্টারেস্টিং মনে হয়নি, কিন্তু কি মনে করে কয়েকটা পাতা উল্টালাম আর মনে হলো এটা সংগ্রহে না রাখলে জীবনে বৃথা।
ও আচ্ছা, তো তুই একটা পুরনো ডায়েরি কিনেছিস, সেটাকে তোর সংগ্রহের একটা অমূল্য রত্ন মনে করেছিস, আর তাই সেটা দেখানোর জন্য আমাদেরকে এরকম হম্বিতম্বি করে ডেকে আনলি, তাই না? আসলে অনেক তুই না সবকিছুতে খুব বেশি বেশি করিস।
আরে কথা তো আগে শেষ করতে দিবি নাকি, ডায়েরিটা অনেক ইন্টারেস্টিং। পুরো ডায়েরিটাতে কিচ্ছু লেখা নেই, শুধু প্রথম পাতায় ভদ্রলোকের নাম, দ্বিতীয় পাতায় একটা ম্যাপ, আর ম্যাপের উপরে একটা কথা লেখা।
কি কথা লেখা?
লেখা, যদি আমাকে খুঁজে পেতে চাও, এই ডায়েরির রহস্য উন্মোচন করতে চাও, তবে এই ঠিকানায় চলে এসো।
তার মানে কি? তুই কি আসলেই ওই লোকটাকে খুঁজতে যাবি?
হ্যাঁ।
বাহ, চিনি না জানি না, একটা লোকের কথা শুনে আমরা এখন এই ম্যাপ ধরে রওনা দিয়ে দেব ওই লোকটাকে খুঁজতে। বাহ,
নাভেদ তো ঠিকই বলেছে। তাছাড়া আমি যেটুকু ইতিহাস টিতিহাস জানি তাতে তো এই নামে কাউকে চিনি না। এমন তো না যে ইতিহাস সাক্ষী এমন কারো ডায়েরিতে হাতে পেয়েছিস, কোথাকার কে না কে।
তোরা একবার ডায়েরিটা একটু হাতে নিয়ে দেখ, উপরের কভারে যে লেদারটা ব্যবহার করা হয়েছে তার কোয়ালিটি দেখেছিস? আর কভারের নিচের মখমলটা, আর ভদ্রলোকের হাতের লেখা দেখেছিস? প্রতিটা অক্ষরের এক একটা টান খেয়াল করে দেখ, কি রাজকীয়। নির্ঘাত তিনি কোন বনেদি ঘরের মানুষ, জমিদার বা রাজারাজরা হতে পারেন।
তুই এখন কি করতে চাচ্ছিস সেটা কি একটু পরিষ্কার করে বলবি?
মানে কি, তুইও জানিস না?
না বললে জানবো কিভাবে? অনিক, এবার বল তুই কি করতে চাচ্ছিস।
তেমন কিছুই না, খুব সিম্পল। চল আমরা জায়গাটা ঘুরে আসি।
আমি এটাই ভাবছিলাম। ইউ আর ক্রেজি ম্যান, অ্যাডভেঞ্চারেরও একটা লিমিট আছে, আমি নাই এসবের মধ্যে।
আর চল না রে বাবা, কতদিন একসাথে কোথাও বেড়াতে যাওয়া হয় না। মনে কর এই ডায়েরিটা একটা ছুতো, সবাই মিলে একটা দিন ফিক্স করে জাস্ট ঘুরতেই না হয় বেরোলাম, ক্ষতি কি?
তা অবশ্য ঠিক, এই ছুতোয় ঘুরে আসা যায় আর কি।
আপাতত আমার কোনো সমস্যা নেই। ও, তোদেরকে তো বলাই হয়নি, আমি চাকরিটা ছেড়ে দিয়েছি।
আয় হায়, বলিস কি, কেন ছাড়লি?
আসলে আমি ছাড়িনি, ওরাই আমাকে বের করে দিয়েছে, তাই এখন আমার হাতে অফুরন্ত সময়।
রাসেল, তুই পারিসও। যাই হোক, তাহলে আমরা কি যাচ্ছি?
আমি, জেনি আর অনিক তো রাজি, এখন বাকি নাভেদ আর সারথি, ওরা কবুল বললেই কবুল।
এই, তোরা রাজি হয়ে জানা, আসলেই তো কত দিন একসাথে সময় কাটানো হয় না। যেদিন যাব সেদিনে কি ফিরতে পারবো?
অবশ্যই। নাভেদ, এবার তোর পালা, তুই কি বলিস?
ঠিক আছে, সবাই যখন বলছিস চল।
বই কেনা আর জমানোর বাতিকের কথা সবাই জানত, এমনকি অনেকের জন্মদিনে বা বিশেষ কোনো অকেশনে ওকে কিছু গিফট করার প্রয়োজন হলেই ওরা ওকে বই গিফট দিত। কিন্তু এবার এই কেমন জিনিসের সন্ধান পেল অনেক? এটাকে কিসের পেছনে ছোটা বলে? মরিচিকা? এমন একটা ডায়েরি যেখানে একটা পাতায় একজন ভদ্রলোকের নাম আর আরেকটা পাতায় একটা ম্যাপ ছাড়া আর কিছুই নেই, আর আছে একটা ধাঁধা। এভাবে কি কোনো কিছু খুঁজে পাওয়া যায়? আর যা খুঁজছি সে জিনিসটা আসলে কি সেটাই যদি জানা না যায় তাহলে জটিলতা তো আরো বেড়ে যায়। বন্ধুরা মিলে একটা রহস্যজনক ডায়েরির রহস্যজনক এক ধাঁধার পেছনে ছুটে চলেছে, অথচ তারা এটাও জানে না এই ধাঁধার উত্তর তাদেরকে ঠিক কিভাবে লাভবান করবে। তবুও তারা যাচ্ছে, ডায়েরিতে আঁকা এক মানচিত্র ধরে এগিয়ে যাচ্ছে। লোকালয় থেকে বেশ খানিকটা ভেতরে একটা জায়গার নির্দেশনা দেয়া আছে ম্যাপটাতে। জায়গাটা ঠিক গ্রামের মতো না, শহর ছাড়িয়ে মফস্বল ছাড়িয়ে গ্রাম ছাড়িয়ে কেমন যেন একটা জঙ্গলের ভেতর চলে গেছে ওদের গাড়ি। বেশ কিছুক্ষণ আগে থেকেই আর মানুষজন দেখা যাচ্ছে না। হঠাৎ ওদের চোখে পড়ল এক কাঠুরিয়া কাঠ কেটে মাথায় নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আসছে। ওরা গাড়ি দাঁড় করিয়ে কাঠুরিয়াকে ডাক দিল। কাঠুরিয়া এই জঙ্গলের মধ্যে ওদেরকে আর ওদের গাড়ি দেখে এতই অবাক হলো যে কতক্ষণ কোনো কথাই বলতে পারল না। ওরাও নানাভাবে গল্প জুড়ে দিয়ে কাঠুরিয়ার পেট থেকে কথা বের করবার চেষ্টা করল, কিন্তু তার মুখ দিয়ে একটা রাও বের হয় না। যখন ওরা পুরোপুরি হতাশ হয়ে গাড়ি স্টার্ট দিয়ে আবার রওনা দিল, ঠিক তখনই পেছন থেকে সে কাঠুরিয়া ডেকে উঠল। ওরা গাড়ি থামাতেই কাঠুরিয়া ছুটে এসে বলল,
ওই দিকে কনে যাচ্ছেন, ওই দিকে কোন ঘর বাড়ি নাই, ফিরুজ যান, ফিরুজ যান।
এই কথা বলে কাঠুরিয়া দে ছুট, এত ডাকা হলো সে দাঁড়ালই না। এই বোকা কাঠুরিয়ার কথা শুনে তো নিশ্চয়ই ওরা বসে থাকতে পারে না বা ফেরত যেতে পারে না, তাই আবার ওরা রওনা দিল। কিন্তু খানিক দূর যেতেই ওদেরকে গাড়ি থেকে নেমে যেতে হলো, কারণ এরপরে আর গাড়ি যাওয়ার কোনো উপায় নেই। গাড়ি থেকে নেমে ওরা হাঁটতে শুরু করলো। এদিকে জেনিয়া সারথিত পোকা মাকড় আর সাপখোপের ভয়েই অস্থির। এতক্ষণ পরে ওদের কাঠুরিয়ার কথায় বিশ্বাস ফিরতে শুরু করলো। আদৌ কি ঘন জঙ্গলের ভেতর কিছু আছে? কোনো ঘর বাড়ি থাকলেও সেখানে মানুষ যাওয়া আসা করে কিভাবে? ওরা কি রাস্তা ভুল করে ফেলল? মনে তো হয় না, ঠিকঠাকই তো যাচ্ছিল। ম্যাপটার মধ্যে জঙ্গলটারও হুবহু ছবি আঁকা আছে, সেটার দিকে চোখ রেখেই তো এগোচ্ছে ওরা। কোনো ভুল তো হবার কথা নয়। এই পথের কি আদৌ কোনো শেষ আছে নাকি নেই? ম্যাপ অনুযায়ী ঠিক শেষ মাথায় পৌঁছানোর সময় সবার চোখেই ছিল ডায়রির ম্যাপটার দিকে। ম্যাপ থেকে চোখ সরিয়ে সামনে তাকাতেই
ও মাই গড, এখানে তো আসলেই একটা বাড়ি আছে।
তাহলে রাস্তার ওই লোকটা বাড়িটার কথা বলতে পারলো না কেন?
আরে হ্যাঁ, তাই তো, এত বড় বাড়ি চোখে না পড়ার তো কোনো কারণই দেখি না।
লোকটা হয়তো চেনে নাই বাড়িটা। এই এলাকার মানুষ হলেই যে সবকিছু চিন্তা হবে তার কোনো মানে আছে নাকি?
যাই হোক, আমরা কি এখন বাড়ির ভেতরে ঢুকবো না নাকি? ভেতরে ঢোকাটা কি ঠিক হবে? এত পুরনো বাড়ি যদি ভেঙে টেঙে পড়ে?
না রে, ভেঙে পড়ার মতো অতটা ঠুনকো মনে হচ্ছে না। কিন্তু সেই সময় তো আর এখনকার মতো এত ভেজাল ছিল না যে এত সহজেই ভেঙে যাবে।
হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস, এই বাড়ি দিব্যি আরো 100 বছর নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারবে।
তাহলে দেরি কিসের, চল ভেতরে যাই।
না না দাঁড়া দাঁড়া, আগে কয়েকটা সেলফি তো তুলতে দে।
ওহ নট এগেন। জানো জেনি, তোমাকে যদি কোনো কারণে আমি বিয়ে না করি বা তোমাকে ছেড়ে ভেগে যাই, তাহলে মনে রেখো এই সেলফির জন্যই তা হবে। কথায় কথায় সেলফি তোলা, ফেসবুক আপলোড করা, বিরক্তিকর।
আহা, এরকম করো কেন? আসো না প্লিজ।
এই যে সারথি, আসো।
হ্যাঁ এদিকে। ওহো, আবার এদের দেখাবো পানা শুরু হয়েছে, বিরক্তিকর। সরি বাবা সরি, এবার সবাই মিলে আয় তো, আয় আয় এদিকে, আয় না।
বাড়িটার সামনে বিশাল এলাকা জুড়ে একসময় খুব সুন্দর সাজানো বাগান ছিল, সেটা বোঝাই যায়। বিশাল বাড়িটাকে ঘিরে আছে দুই মানুষ সমান উঁচু পুরু দেয়াল, আর সামনে প্রকাণ্ড একটা লোহার গেট। লোহার গেট দিয়ে ভেতরে ঢুকতেই নুড়ি বেছানো এক পথ। নুড়ি পাথরগুলোকে মনে হচ্ছে যেন এক সমান করে ছাঁচে ফেলে বানানো। পথ শেষেই আরো একটা বিশালকার কাঠের খুবই সূক্ষ্ম কারুকাজ করা দুই পাল্লার দরজা। নিশ্চিত এটা মেহগানি কাঠের তৈরি, এত পুরনো হওয়া সত্ত্বেও চকচকে ভাবটা যেন এক চুলো কমেনি। এত বড় বাড়ি, কেউ কি থাকে এখানে? বাইরের থেকেই দেখে বোঝা যাচ্ছে ভেতরে প্রচুর ঘর রয়েছে, কিন্তু এভাবে পরিত্যক্ত অবস্থায় কেন পড়ে আছে বাড়িটা? বসবাস করার জন্য এখনো বেশ উপযুক্ত। এদিকে দরজাটাও হাঁটপাট করে খোলা। আচ্ছা, কেউ কি জানতো যে ওরা আসবে? কিন্তু জানার তো কথা না, কেউ যদি বহু বছর আগে ডায়েরিতে এরকম একটা জায়গার কথা লিখেও রাখে, সে কি জানতো বহু বহু বছর পর কেউ না কেউ আসবে? তার জন্য নিশ্চয়ই এত এত বছর ধরে এই বাড়ির দরজা খুলে রেখে দেওয়া সম্ভব না। নাকি কেউ আছে এই বাড়ির ভেতরে? পাঁচজন মিলে ভেতরে গিয়ে ঢুকল। সবাই হতবাক হয়ে অন্তঃসজ্জার জৌলুস দেখছে, কেউ কোনো কথা বলতে পারছে না। নির্বাক থাকতে থাকতে
কখন যেন অনেকের হাত ফসকে ডায়েরিটা পড়ে গেল, সেটা তুলে নিতেই কি হয়েছে অনেক?
দাঁড়া দাঁড়া এক মিনিট, আমাকে দেখতে দে।
কি ব্যাপার, নতুন করে ওই ডায়েরির মধ্যে এত মন দিয়ে কি দেখছিস?
নাভেদ, ডায়েরির যে পাতায় ম্যাপের ছবিটা ছিল তার পরের কয়েকটা পাতায় নতুন করে লেখা কিছু লেখা দেখা দিয়েছে,
কিন্তু আমি গাড়িতে আসতে আসতে লক্ষ্য করেছি এই পৃষ্ঠাগুলোতে কোনো লেখা ছিল না।
কি লেখা আছে ওখানে?
ম্যাপের ঠিক যে জায়গাটাতে আমরা এসে পৌঁছেছিলাম তারপর আমরা যত দূর পর্যন্ত এসেছি সবকিছুর বর্ণনা এখানে আছে, এমনকি ছবিও।
হোয়াট, এটা কিভাবে সম্ভব?
হ্যাঁ বিশ্বাস কর, এই দেখ আমরা আসতে গিয়ে যে একটা মরা তাল গাছ পেলাম, ওই যে রাস্তার তেমাথায় সে বাজ পড়ে মরে যাওয়া তাল গাছটা, সেটার কথা এখানে বলা আছে।
বলিস কি, তুই কি শিওর যে এগুলো এই ডায়েরিতে আগে লেখা ছিল না?
শিওর মানে 100% শিওর, কোনো ভাবে আমার ভুল হতে পারে না।
আচ্ছা তাহলে এখন আমাদের ঠিক কি করা উচিত বলতো?
দাঁড়া দাঁড়া আমাকে ভালো মতো পড়ে নিতে দেখে। হ্যাঁ এই তো জং ধরে যাওয়া লোহার গেটটা, তারপর দেখ লোকটা কি লিখেছে, আমরা যখন পথ খুঁজে পাচ্ছিলাম না ঠিক তখনই যেমন রাসেল হঠাৎ করে আমাদেরকে হর্তকে গাছগুলোর যে লাইনটা দেখালো তার কথা ওই ভদ্রলোক লিখে রেখেছেন। উনি লিখেছেন গভীর জঙ্গলের মাঝখান দিয়ে দুই ধার দিয়ে হর্তকি গাছের সারি, যেন আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাবে। অ্যামেজিং।
আর কি লিখেছে পড়তো?
সবকিছু 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 ডিটেল এখানে আছে, আমরা যা যা দেখতে পাচ্ছি তার সবকিছু লেখা আছে। আর কি তার অপূর্ব ভাষা শৈলী, উফ মাথা নষ্ট ম্যান।
এই দেখি দেখি আমাকে দে তো। হ্যাঁ তাই তো, ও যে বিশাল কারুকার্য করা কাঠের বিশাল দরজার কথা লিখেছেন, আমরা যেই দরজা দিয়ে ঢুকলাম সেই দরজা। তারপর হ্যাঁ এই তো ফুলদানি, ও যে দেয়ালে টাঙানো ঢাল তলোয়ার।
ওয়াও কি অদ্ভুত সুন্দর সবকিছু, এত দিনের পুরনো কিন্তু এখনো কি সুন্দর হয়ে আছে, মনে হচ্ছে এই মাত্র পরিষ্কার করা। আচ্ছা আচ্ছা এটাকে তো অনেকটা লবির মতো মনে হচ্ছে তাই না? হ্যাঁ কিন্তু এটা কি আসলে জমিদার বাড়ি নাকি রাজবাড়ি?
জৌলুস আর বাড়ির বয়স দেখে তো মনে হচ্ছে এটা রাজবাড়ি, কিন্তু রাজবাড়ির সাথে দুর্গেশ ব্যানার্জির কি সম্পর্ক? এই নামে তো এই উপমহাদেশের কোনো বিশেষ রাজা বা বাদশার নাম শুনিনি।
কে জানে থাকতেও পারে, আমরা কজনকেই বা চিনি।
এই অনিক এরকম চুপ মেরে গেলি কেন, আরো কি পড়ছিস ওই ডায়েরিতে নাকি কিছু ভাবছিস?
তোরা কি বুঝতে পারছিস এই লবি মতন ঘরটা দিয়ে বাড়িটার ভেতরে যাবার কোনো দরজা নেই?
ওম্মা তাই তো, কোনো দরজাই তো দেখতে পাচ্ছি না।
বাইরে থেকে তো অনেক বড় বাড়ি মনে হচ্ছিল, আর মনে হচ্ছিল অনেকগুলো ঘর, কিন্তু সেখানে যাবার রাস্তাই বা কোথায়?
এই সব প্রশ্নের উত্তর একজনই দিতে পারে, আর সে হলো দুর্গেশ ব্যানার্জি।
কিন্তু কিভাবে?
আমাদেরকে নতুন কোনো ধাঁধার পেঁচে ফেলে।
কেন, সে কি আবার নতুন করে কোনো ধাঁধা ফেঁদেছে নাকি?
এই মাত্র ডায়েরি খুলে দেখি আমরা যা যা দেখতে পাচ্ছি সেগুলোর বর্ণনা শেষে একটা নতুন ধাঁধা। যদি আমারে জানিবারে চাও, দক্ষিণে পশ্চিমে কোণের দেয়ালে টাঙানো হরিণের মাথার শিং দুটিকে দুই দিকে ঘোরাও।
অনিক শোন, আমার এসব কিছু ভালো লাগছে না, তোরা কি আন্দাজও করতে পারছিস এই বিষয়টা কত অদ্ভুত, যে একটা সাদা কাগজ এমনি এমনি লেখায় ভরে যাচ্ছে? এর কোনো যৌক্তিক ব্যাখ্যা তোদের কারো কাছে আছে? আমার মনে হয় আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। কি হলো দরজা এরকম আপনি আপনি লেগে গেল কেন?
খুলতে না তো। এই নাভেদ।
হ্যাঁ আসছি।
এই দরজা আর খুলবে না রে। এইমাত্র দুর্গেশ বাবু ইনস্ট্রাকশন দিলেন, একবার যে পথে হেঁটেছ সেখান থেকে ফেরত যাবার কোন উপায় নেই, মুক্তি পেতে চাইলে নতুন পথ খুঁজে বের করো।
তার মানে আমরা এখন কি করব?
অপেক্ষা আর ধাঁধার তালে গিয়ে যাওয়া।
বেঁচে থাকো আজীবন, বেঁচে থাকো সোনামণি, বেঁচে থাকো জাদুমণি। আজ নয় কাল নয়,
বেঁচে থাকো আজীবন,
বেঁচে থাকো ঝুমঝুমি,
বেঁচে থাকো সোনামণি।
সবার সাথে আজীবন এক পয়সা প্রতি সেকেন্ড, এবার তোমার ফোন বেঁচে থাকবে আজীবন। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক।
এয়ারটেল প্রেজেন্টস কুয়াশা।
ABC Radio FM 89.2 এয়ারটেল প্রেজেন্স কুয়াশা চলছে, সাথে আছি শারমিন। আর আজকে শুনছি অদ্ভুত এক কাহিনী, এক রহস্যময় ডায়েরি নিয়ে কাহিনী শুনছি আজকে, যেখানে বেশ কয়েকজন বন্ধু অনেক সারথে জেমি, নাভেদ, রাসেল, তারা গেছে সেই ডায়েরি, পুরনো একটা ডায়েরি খুঁজে পেয়ে সেই ডায়েরির মধ্যে যে ইনস্ট্রাকশন আছে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী তারা চলে গেছে একটি রহস্যময় বাড়িতে। এবং ডায়েরিটি ছিল দুর্গেশ ব্যানার্জি নামের এক লোকের। কিন্তু অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটছে, আরো কি ঘটবে সেটা জানতে হলে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। তার আগে জানিয়ে দেবো এয়ারটেল নিয়ে এলো সবার সাথে আজীবন এক পয়সা সেকেন্ড রেটে কথা বলার দারুণ এক অফার। শুধু দিন বা রাত নয়, মাস বা বছর নয়, একবার 130 টাকা রিচার্জ করলে সারা জীবন সবসময় এক পয়সা সেকেন্ড রেট এনজয় করা যাবে। আর এর মেয়াদ থাকবে, অর্থাৎ এয়ারটেল এক পয়সা সেকেন্ড রেটের মেয়াদ থাকবে আজীবন। আরো জানতে ফ্রি ডায়াল করতে হবে আপনাকে 1212 এই নম্বরে। চলে যাচ্ছি পরের পর্বে, তারপরে পরের পর্ব শুনে আবার ফিরে আসছি। আমাকে লিখবার ঠিকানা হচ্ছে যে কোনো মোবাইল থেকে 2221 এই নম্বরে আপনি SMS পাঠাতে পারেন। আর আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়। অনেক নিশ্চুপ হয়ে পাথরের মতো থম মেরে একটা নিচু টেবিলের উপর বসে থাকল সারথী আর জেনি। কিছুই বুঝতে না পেরে একজন আরেকজনের মুখের দিকে তাকাতে লাগল। আর নাভেদ আর রাসেল অস্থির ভঙ্গিতে পায়চারি করতে করতে সেই দেয়ালে টাঙানো হরিণের মাথার সামনে এসে দাঁড়াল। যা, এতক্ষণ তোদের মনেই ছিল না ডায়েরিতে লেখা শেষ ইনস্ট্রাকশনটা ছিল এই হরিণের শিংটাকে নিয়ে। নাভেদ হাত দিয়ে ওদের সবাইকে ডেকে নিয়ে আসলো। সবাই এক দৌড়ে ছুটে আসলো। গুরুজনরা আসলে ঠিকই বলেন, বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয়, তা না হলে কোনো পথ খুঁজেই পাওয়া যায় না। ভাগ্যিস নাভেদের চোখে পড়েছিল হরিণের মাথাটা। কিন্তু শিং দুটোকে ধরে ঘোরানোর সময় আসতেই সারথি চেঁচিয়ে উঠল, সে কিছুতেই ওই শিং দুটো ঘোরাতে দেবে না। কেন যেন ওর মনে হচ্ছে শিং দুটো ধরে ঘোরালেই কোনো বিপদ হবে। ওকে অনেক কষ্টে রাজি করিয়ে অবশেষে নাভেদ হরিণের শিং দুটো দুদিকে ঘোরাল। সাথে পাশে দেয়ালের বেশ খানিকটা অংশ ঘর ঘর শব্দে আরেক পাশে সরে গেল। ওরা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিল না যে ওদের সাথে এরকম কিছু ঘটছে। যেন আলিবাবা 40 চোরের সেই গুপ্তধনে ভরা গুহায় ঢোকার মতো অভিজ্ঞতা। ওরা সেই গুপ্ত দেয়ালের ভেতরে ঢুকতেই আবার ঘর ঘর শব্দে দেয়ালটা আবার তার আগে জায়গা ফিরে আসল। ওরা এই নতুন রহস্যের খনির ঘরে এতটাই অভিভূত যে কথা কারোর খেয়ালই নেই যে এই নতুন ফাঁদ থেকে কেউ বের হতে পারবে কি না।
কি সুন্দর চারিদিকে, কত কত ঘর, কতগুলো ঘর থাকতে পারে এই রাজবাড়িতে।
আরে যা মনে হচ্ছে তাতে তো 200-250 হওয়াটা খুব অস্বাভাবিক কিছু না।
বলিস কি, 200-250 ঘর, আর আমরা এই 5 জন মানুষ এতগুলো ঘরের সামনে দিয়ে ঘুরপাক খাচ্ছি।
ঘুরপাক না খেয়ে কি করবি বল, প্রতিটা ঘরেই তো তালা মারা।
আমরা এখন কি করব এখানে? এটা তো মনে হচ্ছে একটা গোলক ধাঁধা। এক একটা গলি পার হচ্ছে আর মনে হচ্ছে এই মাত্র এখান থেকে গেলাম। কিন্তু আমার মন বলছে আমরা প্রতিবারই ভিন্ন ভিন্ন জায়গায় এসে উপস্থিত হচ্ছি। তোরা কি বলিস?
একদম ঠিক, কিন্তু আমি তো আর পারছি না। আমার অনেক টায়ার্ড লাগছে
আর কেমন যেন সাফোকেশন হচ্ছে, এত বদ্ধ জায়গা, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। এখানে কি একটা জানালাও নেই?
কোনো জানালা নেই, আর দরজা যেগুলো আছে সেগুলোও তালা দেওয়া। কিন্তু এভাবে আর কতক্ষণ ঘুরবো? অনেক তোর ডায়েরি কি নতুন করে কিছু বলছে?
আমরা যা দেখছি তাই বলছে। গুলো ধাঁধার মতো করিডোর, তার ভেতর উদ্ভ্রান্ত আমরা রহস্য সমাধানের ক্লু খুঁজে বেড়াচ্ছি।
আর কিচ্ছু লেখা নেই ডায়েরির ধাঁধার মধ্যে? কোনো ক্লু নেই যা ধরে আমরা এগোতে পারি?
এক মিনিট, এক মিনিট, এটা কি? একটা ছবি মনে হচ্ছে।
কই দেখি। হ্যাঁ তো, ধীরে ধীরে ছবিটা স্পষ্ট হয়ে উঠছে। মনে হচ্ছে কেউ যেন অদৃশ্য হাত আর অদৃশ্য কোনো কলম দিয়ে ছবিটা আঁকছে।
এই কিসের ছবি? ছবিটা কিসের দেখ না।
মনে হচ্ছে একটা একটা ভাস্কর্যের ছবি, একটা মানুষের ভাস্কর্য। দেখি দেখি,
বুঝতে পারছি না। তোরা প্লিজ যা কর তাড়াতাড়ি কর। এখান থেকে বের হওয়া দরকার।
অনেক অনেক দেখ, এটাই মনে হয় আমাদের নেক্সট ক্লু। আমাদেরকে এই ভাস্কর্যটা খুঁজে বের করতে হবে।
আমার তাই মনে হয়, চল তো।
অনিক, ওই যে ভাস্কর্যটা! আরে হ্যাঁ, তাই তো, নিশ্চয়ই ওইটার আশেপাশে বা ভেতরে কোথাও কোনো ক্লু লুকানো আছে।
এক মিনিট সরতি, তোরা যেই ভাস্কর্যটা দেখে এত খুশি হচ্ছিস, প্রতিটা ঘরের দরজার পাশে তাকিয়ে দেখ। ছোট টেবিল গুলোর উপরে একটা করে ভাস্কর্য রাখা।
ও মাই গড, এই শত শত দরজার সামনে রাখা ভাস্কর্যের মধ্যে থেকে এই বিশেষ ভাস্কর্যটা আমরা কিভাবে খুঁজে বের করব?
সেটাই তো,
আমরা ফেঁসে গেছি। আমরা খুব বড় বিপদে পড়ে গেছি। এর থেকে কিভাবে মুক্তি পাবো? আদৌ মুক্তি পাবো কিনা আমি জানি না। আমি আমি কিচ্ছু জানি না।
আমরা কি আর এখান থেকে ফিরতে পারবো না? অনেক অনেক কথা বল, প্লিজ কিছু বল।
ওরা প্রাণপণে এই গণকধাঁধার মধ্য দিয়ে ছুটে বেড়াতে লাগলো। রাসেলের এমনিতে শ্বাসকষ্টের সমস্যা ছিল, তারপর এরকম একটা বদ্ধ জায়গায় ওর মতো একটা মানুষ কিভাবে বা শ্বাস নিতে পারে? রাসেল কোন রকমের নাভেদের ঘাড়ে ভর দিয়ে দিয়ে সেই ভাস্কর্যটা খুঁজে বেড়াতে লাগলো। প্রতিটা ঘরের সামনেই দরজার পাশে একটা করে ছোট্ট টেবিল রাখা, তার সামনে একটা করে ভাস্কর্য, এক একটা এক একজনের, নারী পুরুষ সবারই ভাস্কর্য দেখা যাচ্ছে। সম্ভবত যেটা যার ঘর তারই ভাস্কর্য রাখা আছে তার ঘরের সামনে। কিন্তু কিছুতেই ডায়েরিতে সেই ভাস্কর্যের ছবি আঁকা আছে সেরকম কোনো ভাস্কর্যের সন্ধান পেল না ওরা। এবারও হঠাৎ চেঁচিয়ে উঠল নাভিদ,
এই যে এই যে সেই ভাস্কর্য, দেখ
দেখ তো এটার আশেপাশে কিছু আছে কিনা। কই, কি সেটা দেখতে পাচ্ছি না।
দেখ ওখানে, দেখ ওখানে, দেখ
ওটার নিচে, দেখ নিশ্চয়ই কিছু আছে, কোনো কাগজ বা কোনো কিছু।
কিছু তো দেখছি না
আমি, আর আমি আর সহ্য করতে পারছি না। কেন যে তোর কথা শুনে অহেতুক এই অ্যাডভেঞ্চারে বের হলাম কে জানে। এখন এখন কে আমাদের এখান থেকে উদ্ধার করবে বল?
রাসেল মাথা গরম করিস না, কোনো না কোনো উপায় অবশ্যই পাওয়া যাবে, একটু ধৈর্য ধর।
কিসের ধৈর্য? ওই ডায়েরি যখন এই ভাস্কর্যের কথা বলেছে তখন তখন নিশ্চয় কিছু না কিছু আছে এটার মধ্যে। দেখ কিছু পাবি।
কোথায় কোথায় কি? আরে আমার মাথা কাজই করছে না।
সারথি, আস্তে আস্তে, ঠিক হয়ে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে, আস্তে
কত ঠিক হবে, আমি আমি এই ভাস্কর্যটা ভেঙে ফেলব।
চারিদিকে দলগুলো যেন আমাদের দিকে এগিয়ে আসছে, আমার কেন হচ্ছে? এখন কি করবো আমরা? দেয়ালে চাপা পড়ে মারা যাবো নাকি?
ঘরটার ভেতরে গিয়ে ঢুকল। রাসেল এখনো হাঁপাচ্ছে, তাছাড়া দেয়ালের চাপে ওরা কম বেশি সবাই বেশ ব্যথা পেয়েছে। নাবেদার অনেকের শরীরের বেশ কিছু জায়গার চামড়া উঠে গেছে বেশ ভালো রকম ভাবে, কিন্তু কারণ নিজের শারীরিক অবস্থার দিকে কোনো ভ্রুক্ষেপই নেই। সবাই যেন প্রাণ খুলে একটু শ্বাস নিচ্ছে, এই ঘরটাতে যেন একটু হলেও অক্সিজেন পাচ্ছে ওরা। এতক্ষণ যে কিসের মধ্যে ছিল আর কিভাবে টিকে ছিল তা কে জানে। আর এই ঘরটাও না আগের ঘর দুটোর মত না, এই ঘরটা মনে হচ্ছে একটা শোবার ঘর। এটা কার ঘর হতে পারে? এটাই কি দুর্গেশ ব্যানার্জির ঘর?
ওটা কি দুর্গেশ ব্যানার্জির ভাস্কর্য ছিল?
কি করে বলবো, আমি তো তাকে দেখিনি কখনো। এই ঘরটা কার হতে পারে? সেই দুর্গেশ ব্যানার্জির কি? আমি জানি না, আমাকে এত প্রশ্ন কেন করছিস? আমি কিভাবে এত কিছু জানবো?
আরে বাবা, জানিস না তো এখানে নিয়ে এলি কেন আমাদেরকে? কেন আমাদেরকে বিপদের মধ্যে ফেলে দিলি?
রাসেল, রাসেল, সারথি, তোরা ঠিক আছিস তো?
আর ঠিক ঠিক থেকেই বা লাভ কি? বেঁচে বেঁচে ফিরতে পারবো কিনা কে জানে।
আচ্ছা, এখন এসব কথা বলে কোনো লাভ নেই। আমরা নিজেরা নিজেরা মাথা গরম করে সিচুয়েশনটাকে আরো ঘোলাটে করে ফেলছি। এতক্ষণ যখন অপেক্ষা করতে পেরেছি তখন আরো কিছু সময় ধৈর্য ধরে এখান থেকে বের হওয়ার একটা উপায় খুঁজে বের করি, চল।
কিন্তু কিভাবে রসের সমাধান করবো? আমি তো কোন কুল কিনারে খুঁজে পাচ্ছি না।
আরে তোর ওই ডায়েরিতে কোন নতুন ক্লু পাওয়া যায় না?
যথেষ্ট হয়েছে, আমরা আর এই ডায়েরির কথা মতো চলবো না।
ডায়েরির কথা না শুনলে আমরা এখান থেকে বের হবো কি করে? আমরা তো চারিদিক দিয়ে বন্দী, আমাদের বেরোনোর কোনো রাস্তা নেই।
একটা বদ্ধ জায়গা থেকে আর একটা বদ্ধ জায়গায় এসে পড়েছি।
দেখো নিক, তুই যদি ওই ডায়েরির কথা ফলো করতে না চাস তাহলে আমাদেরকে অন্য কিছু ভাবতে হবে। এই এই ঘরটাতে ভালো করে খুঁজে দেখতে হবে।
এতক্ষণ খেয়াল করিনি, এই ঘরটা তো অসম্ভব সুন্দর করে সাজানো, তাই না?
দেখো তো কোন কাগজপত্র পাওয়া যায় কিনা।
এই ঘরটাকে তো শোবার ঘর বলেই মনে হচ্ছে। এখানে কিভাবে কাগজপত্র পাওয়া যাবে?
আহা, খুঁজে দেখতে সমস্যা কি? অনেক দেখ, ওখানে কাপড়ে ঢাকা ওটা কিরে ক্যানভাস মনে হচ্ছে না?
চল তো দেখি কাপড়টা সরিয়ে।
এরকম ঘর তো আগে কখনো দেখিনি। হঠাৎ এরকম আশ্চর্য ঝড়ের কারণ কি?
এত ঝড়ে তো উড়ে যাবো বলে মনে হচ্ছে। কি হচ্ছে? কি
কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। অনেক
সে না হয় দেখছি, কিন্তু ডায়েরিটা কোথায়?
মানে কি
ওই তো, ওই তো তোর পাশে পাশে দেখ,
বাতাসের তেজ, আমি তো হাত বাড়িয়ে ধরতে পারছি না।
আমার কথার অবাধ্য হন, তোমাদের এত বড় সাহস!
কে কে কথা বলে?
যাকে খুঁজতে এসেছো তাকেই ভুলে গেছো।
মানে আপনি দুর্গেশ ব্যানার্জি?
হ্যাঁ, আমি দুর্গেশ ব্যানার্জি।
কিন্তু আমরা আপনাকে দেখতে পাচ্ছি না কেন? আর আপনি আপনি আমাদের কি এখানে এবারে আজকে কেন রেখেছেন?
আমি আজকে রেখেছি? আমি তো আজকে রাখিনি, তোমরা নিজের ইচ্ছেতেই এখানে আটকা পড়েছো।
আমাদের ইচ্ছেতে মানে কি? আমরা তো আপনার কথা মতোই এখানে এসেছি।
আমার কথা মতো এখানে এসেছো ঠিকই, কিন্তু এখানে আসার পর তোমরা আর আমার কথা মতো চলনি। এখানকার রহস্যের জন্য সে তোমরা এতই মজে গেলে যে আমার কথা ভুলেই গেলে।
না, আপনি তো আমাদের উল্টো পাল্টা রাস্তা দেখাতে লাগলেন। আপনি একটা ভাস্কর্যে ছবি আঁকলেন, সেটা খুঁজে পেতে।
ধৈর্যহীন মানুষদের আমি একেবারেই পছন্দ করি না। আমার ছবি আঁকা শেষ হবার আগেই তোমরা ডায়েরি ফেলে পালিয়েছ, ছুটেছ ওই ভাস্কর্যের পেছনে। আমার নির্দেশনা পাবার আগেই তোমরা তোমাদের মন মতো পথে হেঁটেছ, তাই তোমাদেরকে তো শাস্তি পেতেই হবে।
শাস্তি? কি শাস্তি?
সময়ের সাথে সাথে সব উত্তর পেয়ে যাবে।
এতটুকু তো অন্তত বলেন, কেন আমাদেরকে এখানে ডেকে আনলেন? আপনি আপনি জীবিত না মৃত কোনো ব্যক্তি?
আমি বই পড়তে খুব পছন্দ করি। বই পড়া আর বই সংগ্রহ করা মানুষ আমার খুবই পছন্দ। তোমাদের ওই বন্ধুটির আগ্রহ আমাকে আরো আগ্রহী করে তোলে। আমি চাইছিলাম তোমরা আমার আতিথেয়তার সুযোগ পাও, কিন্তু সে সুযোগ তোমরা হারিয়েছো। এখন তোমাদের একমাত্র পাওনা হলো শাস্তি।
দেখুন দেখুন, আমাদেরকে মাফ করে দিন প্লিজ। আমরা আমরা মনের ভুলে অন্যায় করে ফেলেছি, আমাদের কোনো ক্ষতি করেন না প্লিজ। আর আমাদেরকে এই বিপদ থেকে মুক্তির একটা পথ বলে দিন।
মুক্তির উপায়? যে আকর্ষণে এখানে আসার সুযোগ পেয়েছ তার খোঁজ করো, উপায় পেয়ে যাবে। তবে মনে রেখো, বাড়তি কৌতূহল আমার একদম পছন্দ না, একদম না।
কোথা থেকে দুর্গেশ ব্যানার্জির কণ্ঠস্বর ভেসে আসলো তা কেউ বুঝে উঠতে পারছে না। সবাই ধারণা করছে ওই ডায়েরির ভেতর থেকে ভেসে আসছে তার গলা। যেহেতু ওরা সিদ্ধান্ত নিয়েছিল যে ওই ডায়েরির কথা মতো ওরা আর চলবে না, তাই দুর্গেশ ব্যানার্জি নিজেই আবির্ভূত হয়েছেন। কিন্তু ওরা কিছুতেই রহস্যের কুলকিনারা করতে পারছে না। ডায়েরিটা দোকানটাতে এলো কোত্থেকে? ওটা আসলে কার ডায়েরি, আর কে এই দুর্গেশ ব্যানার্জি? আর সবচেয়ে বড় রহস্য হচ্ছে, কেন ওরা এই অহৈতুক রহস্যের জালে জড়িয়ে পড়ছে? যে কোনো স্বাভাবিক মানুষ যে ওদের এই গল্পটা শুনবে, তারা হয়তো এটাই ভাববে যে কেন এরা এই মরিচিকার পেছনে ছুটে চলেছে। কিন্তু এই পাঁচ বন্ধু নিজেরাই জানে না কোন ঘোর কিসের ঘোর কাজ করছে ওদের মাথার মধ্যে।
ডায়েরিতে তন্ন তন্ন করে খুঁজেও নতুন কিছুই পেলাম না। আমাদের সাথে এতক্ষণ যা হয়েছে তারই বর্ণনা দিয়ে গেছেন দুর্গেশ ব্যানার্জি। আচ্ছা আচ্ছা, তোরা কি লক্ষ্য করেছিস? ক্যানভাসের উপর থেকে কাপড়টা সরাতেই
ঝড়টা শুরু হয়েছিল, আর কিছুক্ষণ পরেই দুর্গেশ ব্যানার্জির আগমন ঘটে।
এটার মানে কি হতে পারে?
এটার মানে হতে পারে দুর্গেশ ব্যানার্জি চান না আমরা কাপড়ের আড়ালের জিনিসটা দেখি।
আচ্ছা, তার মানে কি এমন হতে পারে যে ওই কাপড়ের আড়ালেই লুকিয়ে আছে আমাদের বাইরে বেরোনোর রাস্তা?
হতে পারে, এমনটাই হতে পারে। আমাদের আবার ওই কাপড়টা সরিয়ে দেখা উচিত। অনেক দেরি করছো কেন, কাপড়টা সরাও।
হ্যাঁ দেখছি। কি এ তো একটা দরজার ছবি। হ্যাঁ, ছবি হলে কি হবে? দেখ, একেবারে যেন বাস্তব।
তাই তো, তাই তো। কি এত আলো চোখে, চোখে কিছুই দেখতে পারছি না। এত আলো কোত্থেকে এলো?
আরে বাড়িটার সব দরজা জানালা খুলে গেছে, আমরা আমাদের বেরোর রাস্তা পেয়ে যাবো এবার। চল চল, দেরি করিস না, চল।
না দাবেদ, নাবেদ দাঁড়া, এটা আবার কোনো ফাঁদ, ওদিকে যাস না। আমাদের বাইরে বের হবার আসল রাস্তা হয়তো এই ক্যানভাসের মধ্যে লুকিয়ে আছে।
কি বলছিস, এই ক্যানভাসের মধ্যে? তো কি মাথা ঠিক আছে?
আমার ধারণা ক্যানভাসের ওপাশে কিছু আছে, আর দুর্গেশ ব্যানার্জি চান না আমরা সেটার মুখোমুখি হই, তাই বারবার আমাদেরকে বাধা দেয়া হচ্ছে।
আমাদেরকে যা করবার তাড়াতাড়ি করতে হবে, না হলে একল ওকল দোকলে হারাবো।
আই নাবেদ, বাসেল তোর আয় আমার সাথে, চল।
কোথায়?
এই দেখ, ক্যানভাসের ভেতরে দরজাটা কিভাবে খুলে যাচ্ছে।
জীবন বেঁচে থাকো সোনামণি, বেঁচে থাকো জাদুমণি, আজ নয় কাল নয়,
বেঁচে থাকো আজীবন,
বেঁচে থাকো ধুনমুনি, বেঁচে থাকো ধুনমুনি, বেঁচে থাকো সোনামণি।
সবার সাথে আজীবন এক পয়সা প্রতি সেকেন্ড, এবার তোমার ফোন বেঁচে থাকবে আজীবন। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক।
এয়ারটেল প্রেজেন্টস
কাহিনী, একটি ডায়েরি নিয়ে ঘটনা শুনছি এবং বেশ খানিকটা শুনে ফেলেছি, আর একটু বাকি, অল্প খানিকটা বাকি আছে। তো ঠিক আছে, চলে যাচ্ছি একেবারে শেষ পর্বে, ফিরে এসে অনেক কথা হবে। আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশা, আর আমাকে লিখতে থাকুন যে কোনো মোবাইল থেকে 2221 এই নম্বরে। ভেতরের দরজাটা দিয়ে ভেতরে ঢুকতেই ওদের সবকিছু কেমন যেন তালগোল পাকিয়ে গেল। ওরা দেখল চারদিকে অসংখ্য আয়না। একসময় ওরা উপলব্ধি করল ওরা একজন আরেকজনকে খুঁজে পাচ্ছে না। কোথায় অনিক, কোথায় জেনি, কোথায় রাসেল, কোথায় সারথি, আর কোথায় বা নাবেদ?
আমি চারিদিকে আয়না আর আয়না,
আমরা এই আমরা শুধু একজন আর একজনের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি।
কোথায় তোরা?
কোথায় তোরা?
কিন্তু কোথাও তোদেরকে খুঁজে পাচ্ছি না।
সব সব অনিকের দোষ
না,
তুই একদম তাই, তুই আবারও আমাদেরকে বিপদে ফেললি।
কি করব আমরা এখন?
আমি খুঁজে পাচ্ছি না কাউকে।
আমাকে তোরা মাফ করে দে। আসলে আসলে সব আমারই জন্য, আমার জন্যই তোদেরকে এরকম বিপদে পড়তে হয়েছে। আমাকে মাফ করে দে।
অনেক সহ্য করেছি, অনেক। আর না, তুই আমাদেরকে যেভাবে বিপদে ফেলেছিস এর কোনো ক্ষমা নেই।
বের হবো কিভাবে?
আমরা আর কোনোদিন আমাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো না।
এর জন্য তুই দায়ী, তুই দায়ী।
তোরা আমাকে দোষারোপ এভাবে করিস না। আমি তো নিজেই স্বীকার করছি সব আমার ব্যর্থতা, কিন্তু তোরা এভাবে কথা বলিস না প্লিজ আমার সাথে।
তোমাকে আমি বিশ্বাস করেছিলাম। ওদের থেকেও আমার তোমার উপর ভরসা ছিল অনেক বেশি। আর সেই তুমি আমাদেরকে এভাবে ঠকালে। তোমাকে আমি কোনদিন মাফ করব না।
জেনি, জেনি তুমিও এখান থেকে, তোরা কেন বুঝতে পারছিস না আমি সব ইচ্ছে করে করিনি? কি ব্যাপার, তোরা আমার দিকে এগিয়ে আসছিস কেন?
কারণ তোকে আমরা খুন করব।
তোদেরকে আমি হিংস্র কেন দেখাচ্ছি? আমার চারপাশে তোদের হাজার হাজার প্রতিবিম্ব, সেগুলো কি আসলেই তোরা?
দেব না তোকে।
বেশি কৌতূহল থাকা ভালো না। তুই অনেক বেশি কৌতূহল দেখে ফেলেছিস অনেক।
তুই ডায়েরির কথা শুনিসনি, আর তার শাস্তি পেতে হচ্ছে আমাদেরকে।
এবার এবার তোর শেষ হবার পালা।
তুই মর, আমাদের সবার শেষ হয়ে যাবার পালা।
না না, তোর একটু শান্ত হ। আমি আমি সব ঠিক করে ফেলবো। আমাকে একটু সময় দে, আমাকে একটু সময় দে।
বন্ধুরা সবাই একজন আরেকজনকে ছুরি মারতে থাকে। একবার উল্লাসে মেতে ওঠে, পর মুহূর্তে ব্যথায় কুকড়ে যায়। ধীরে ধীরে মিলিয়ে যায় প্রত্যেকের গলার আওয়াজ। ওই দিন থেকে ওই পাঁচ বন্ধুর সন্ধান আর মেলেনি। জেনির ফেসবুকে শেষ চেক ইন ছিল কোন এক অজানা জায়গায়, যার ঠিকানা কেউ খুঁজে পায়নি। ফেসবুক স্ট্যাটাসে জেনি যেই শেষ সেলফিটা দিয়েছিল সেটাতে সে লিখেছিল, রহস্যময় বাড়িটিতে আজ বিশেষ অতিথি আমরা কজন। ওরা এমন ভাবে ছবিটি তুলেছিল যেন ওদের পেছনে আসলেই কোনো বাড়ি বা সেরকম কিছু আছে, কিন্তু সেরকম কোনো কিছুর অস্তিত্ব ছবিটিতে খুঁজে পাওয়া যায়নি। কিন্তু অনেকের কম্পিউটার টেবিলে একটা পুরনো ডায়েরি খুঁজে পাওয়া যায়, যার প্রতিটা পৃষ্ঠা ছিল লেখায় পূর্ণ। কিন্তু ডায়েরিটি দুর্গেশ ব্যানার্জি নামের কারোর হওয়ায় ধৈর্য ধরে কেউ পড়ে দেখেনি। ডায়েরির শেষ পাতায় কি লেখা ছিল তা সবার অজানাই থেকে গেল।
চিত্রনাট্য এবং ডিরেকশনও ছিলেন শেগুফতা আবিদ শাড়ি, সাউন্ডে ছিলেন খালিদ, এবং বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো এখন জানিয়ে দিচ্ছি। অনেকের চরিত্রে অভিনয় করেছেন প্রত্যয়, সারথি, কুমকুম, জেমি, শাড়ি, নবেদ, অরণ্য, শান্ত, রাসেল, মঞ্জু এবং দুর্গেশ ব্যানার্জির চরিত্র অভিনয় করেছেন খালিদ। এই ছিল আমাদের কুয়াশার কলাকৌশলীদের নাম আজকের পর্বের। আর এখন এসএমএস পড়তে যাবার আগে জানিয়ে দিচ্ছি, এয়ারটেল নিয়ে এলে সবার সাথে আজীবন এক পয়সা সেকেন্ড রেটে কথা বলার দারুণ এক অফার। শুধু দিন বা রাত নয়, মাস বা বছর নয়, একবার 130 টাকা রিচার্জ করলেই সারা জীবন সবসময় এই এক পয়সা সেকেন্ড রেট এনজয় করা যাবে। 7 দিন, 10 দিন নাকি 30 দিন, এই নিয়ে নেই কোনো কনফিউশন, কারণ এয়ারটেল এক পয়সা সেকেন্ড রেটের মেয়াদ থাকবে আজীবন। আরও জানতে ফ্রি ডায়াল করতে পারেন 1212 এই নাম্বারে। তো ঠিক আছে বন্ধুরা, চলে যাচ্ছি যারা এস এম এস পাঠিয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে আছেন, এতক্ষণ ধরে কুয়াশা শুনেছেন তাদের এস এম এস করতে। আর এই মুহূর্তে আমার সঙ্গে আছেন নাজমুল কুড়িল থেকে লিখেছেন, লিখেছেন আমার মনে হয় গল্পের নাম ডায়েরি রহস্য। না, গল্পের নাম ডায়েরি রহস্য না, গল্পের নাম হচ্ছে কথা বলা ডায়েরি। ডায়েরি অবশ্যই আছে, কারণ ডায়েরির কথা বারবার মেনশন করা ও হয়েছে, যে কারণে অনেকেই ডায়েরির কথা লিখে পাঠিয়েছেন, বিভিন্ন জন বিভিন্ন ডায়েরি অমুক ডায়েরি তো, কিন্তু আসলে আজকের গল্পের নাম হচ্ছে কথা বলা ডায়েরি। আর খাদিজা লিখেছে আপু আজকের গল্পটার নাম রহস্যময় ডায়েরি। না, অনেকেই লিখেছেন এই কথাটা, খুশি লিখেছে চিটাগং থেকে, আজকের কাহিনীটা খুব ভালো ছিল, থ্যাংকস আপি। মুক্তে লিখেছে সন্দীপ থেকে, আমি তোমার নিউ ফ্রেন্ড আপু, আজকের গল্পটা আমার খুব ভালো লেগেছে। হাই আপু, আমি বিথি ফ্রম ড্যামরা, আজ কুয়াশাটা অসাধারণ হয়েছে। হাউ আর ইউ শারমিন আপু, আই এম ডক্টর তানভীর মোহাম্মদ ফ্রম পাকুন্দিয়া কিশোরগঞ্জ। কুয়াশা ইজ দ্য বেস্ট রেডিও প্রোগ্রাম অ্যান্ড আই লাভ ইউ। থ্যাংক ইউ সো মাচ ডক্টর তানভীর মোহাম্মদ। আর বাচ্চু মিয়া লিখেছেন ময়মনসিংহ থেকে, ময়মনসিংহ গৌরীপুর থেকে লিখেছেন, আমি প্রথম এসএমএস করছি, খুব ভালো লাগছে কুয়াশা, আমি অনেকদিন ধরে কুয়াশা শুনছি, অনেক ধন্যবাদ আপনাকে। ধাধা লিখেছে, হাই আপু আমি জিশান, গল্পের নাম কি ধাধা? না, গল্পের নামটা বলে দিয়েছি আমি, আর অনেকে নাম নিয়ে বেশ বিভ্রান্ত ছিলেন, সে কথায় অনেকে অনেকবার করে লিখেছেন। মুনিয়া লিখেছে গাজীপুর থেকে, আপু দিস ইজ দ্য বেস্ট স্টোরি ফর এভার, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ এবিসি রেডিও, স্টোরিটা শুনে মেসেজ না পাঠিয়ে পারলাম না। আর মাসুম মৃধা লিখেছে, আমি সবসময় কুয়াশা শুনি, বাট এই প্রথম এস এম এস করলাম আপু, তোমার নামটা জানি না, তোমার কথা অনেক ভালো লাগে। আমার নামটা শারমিন। আর জাহিদ লিখেছে চিটাগং থেকে, আপু তুমি আমার এস এম এস পড়ো না কেন, আমি খুব মন খারাপ করেছি, আই লাভ কুয়াশা। এই যে পড়ে দিলাম, এখন না মন খারাপ করে থাকতে হবে না। আর এটাকে স্টোরিটা দুর্দান্ত, ভেরি ডেঞ্জারাস এবং অ্যাডভেঞ্চারাস, আই এম সো হ্যাপি ফর দিস স্টোরি, থ্যাংক ইউ শারমিন অ্যান্ড এবিসি অল দ্য মেম্বার্স অফ এবিসি রেডিও, রিয়াদ মতিঝিল থেকে। ওকে, হাই শারমিন আপু, আমি এটা কি এতে শ্যামুল, আচ্ছা হক তারেক চিটাগং থেকে, আমি আমি শাকিব দীপ্তা, আমরা তিনজন কুয়াশা শুনছি, আমরা ভয় পাই না, ভয় আমাদেরকে ভয় পায়। আচ্ছা খুব ভালো কথা। তো সুখ পাখি লিখেছে, বেস্ট প্রোগ্রাম হচ্ছে কুয়াশা, থ্যাংক ইউ সুখ পাখি। আর আপু কেমন আছো? আপু আমি আরমান চিটাগং এর হাটহাজারি থেকে, আপু আজকের স্টোরিটা শুনে একটা অন্যরকম অনুভূতি লাগছে। আর লি লিখেছে, গল্পের নামটা কি ডায়েরি? না, গল্পের নামটা হচ্ছে কথা বলা ডায়েরি। ডায়েরি অবশ্যই সঙ্গে, কিন্তু কথা বলা আছে, মানে যে ডায়েরি কথা বলতে পারে। আমরা শুনেছি ডায়েরিটার অদ্ভুত, ডায়েরিটা নিয়ে অদ্ভুত কাণ্ড কারখানা হয়েছে। আর এরপরে লিখেছেন এটাকে রুমি লিখেছে কুমিল্লা থেকে, আমি অনেক পরে কুয়াশা শুনছি, আপনাদের মাধ্যমে জানাতে চাই আমি, আচ্ছা আপনি আমার মাধ্যমে যে কথাটি জানাতে চাইছেন সেটা আপনি নিজে সরাসরি করলে খুব ভালো হবে, এখানে আমি যে আয়োজনটা করছি সেটা নিয়ে আমার সঙ্গে কথা বললে আমি বেশি খুশি হব। ঠিক আছে, সাথেই থাকুন, আরো আছে কিছুক্ষণ। আপু আমি নুরুল ইসলাম, শামির আপু আপনি কি কি ভালোবাসেন আমি কি জানতে পারি? আমার ভালোবাসার লিস্টটা এত লম্বা যে সেটা যদি বলতে যাই রাত রাত কি এক সপ্তাহ খানি লেগে যাবে। আমার ভালো লাগার লিস্টটা আসলে খুব খুব লম্বা, দীর্ঘ। এই মুহূর্তে যেটা বলতে পারি সেটা হচ্ছে আমি আমার লিসেনারদেরকে খুব ভালোবাসি, তার মধ্যে আপনিও আছেন। আচ্ছা আবু সাইদ লিখেছে, আমি আর আমার বন্ধু শান্ত কুয়াশা শুনছি, খুব ভালো। আরোহী লিখেছে, আপু গল্পের নাম কি রহস্যময় ডায়েরি? আরেকজন দেখেছি গল্পের নাম কি রাজবাড়ি, একটা হয়নি তবে ডায়েরিটা কাছাকাছি গেছে কিছুটা মিলে, বাকিটা তো বলে দিচ্ছি। এই এই সংক্রান্ত এস এম এস আর আমি পড়ছি না, কারণ আমি উত্তরটা ইতিমধ্যে দিয়ে দিয়েছি। আচ্ছা, মোহাম্মদ আসাদ হোসেন লিখেছে, আপু আমি তোমাদের সঙ্গে আছি ঢাকা থেকে, খুব ভালো কথা। আমি অনেক পরে কুয়াশা শুনছি রুমি কুমিল্লা থেকে, শামির আপু আপনি ভালো আছেন? কুতুবদিয়া কলেজ থেকে জিকো। আর মাসুদ লিখেছে চিটাগং থেকে, গল্পের নামটা মেবি গোলক ধাঁধা। মুন্নি লিখেছে চিটাগং থেকে, আপনি কেমন আছো তুমি? তোমার ভয়েস খুব সুন্দর আর তোমার কুয়াশা ও আজকের গল্প খুব ইন্টারেস্টিং। যাই হোক, আমার গল্পের কথা সুন্দর বলে আমি খুশি হব। আমার গল্পের আমার এই আয়োজনের নাম হচ্ছে এয়ারটেল প্রেজেন্স কুয়াশা, যার সাথে আমি তো আছি তার সঙ্গে আপনারাও আছে। আচ্ছা, লিখেছেন, আমি ফরিদ বলছি ময়মনসিং ত্রিশাল থেকে, অনেকদিন পর কুয়াশা শুনছি, খুব ভালো লাগছে। আমার একটা বুবু আছে, তাকে শুনতে বলেছি, খুব ভালো কথা। শোয়েব প্রধান লিখেছে মাধবদী নরসিংদী থেকে, আপু কুয়াশা শুনি বাট আজকে প্রথম এস এম এস করেছি, আজকের কুয়াশা প্রথম থেকে অনেক রহস্যময়, স্টোরিটা অনেক ভয় কিন্তু নাম পাঠানে যে এটা লিখেছে। আর মুক্তার হোসেন পাবনা তারাপুর থেকে লিখেছেন, ভালো লাগছে কুয়াশা, আই লাভ ইউ শামিন আপু অ্যান্ড থ্যাংকস টু কুয়াশা টিম। আর মনে হয় মাঙ্কি বয় অ্যান্ড কামরুল লিখেছে, ওয়াও আপু খুবই অফুল স্টোরি, খুব ভালো লাগছে। ফার্ম গেট থেকে লিখেছেন শ্রামিন আপি, আমরা সব ফ্রেন্ডরা মিলে কুয়াশা শুনছি, জ্যোতি উর্মি টম আসান, আর মনে হচ্ছে আজকের এপিসোডটা খুবই ইন্টারেস্টিং। পুতুল লিখেছে টিকাটুলি থেকে, আপি আমি অনেক আমার আচ্ছা অনেক এস এম এস পাঠিয়েছি, এখন পড়ে দিলাম। যাই হোক, এই মুহূর্তে আমাদের সঙ্গে কে আছে, শেষ কয়েকটা এস এম এস পড়ে আমি বিদায় নিচ্ছি। তানভী লিখেছে চিটাগং থেকে, হাই শামিন আপু কেমন আছেন? আমি আজ কুয়াশায় নতুন জয়েন করলাম, আমাকে ওয়েলকাম জানো। ওয়েলকাম তানভীর। আর আমার বন্ধু আপি, আমার বন্ধু রাতুল জুবায়ের জাওয়াত তোমাকে শুনছে, খুব ভালো কথা, অনেক ধন্যবাদ তাদেরকে। শাহিন লিখেছে কক্সেস বাজার থেকে, আমার ফ্রেন্ড আফসার আমিও শুনছি, খুব ভয় লাগছে, কুয়াশা টিমকে থ্যাংকস। আর আপু আমার ভালো কক্সেস বাজার থেকে ভালো লাগছে না লাগিনি, কি লিখেছেন আমি ঠিক বুঝতে পারলাম, একটু গুছিয়ে লিখলাম পড়ে দিতে পারতাম। আরও লিখেছে আই এম ফ্রম গাজীপুর, থ্যাংকস কুয়াশা টিম, এবং আপনাকে থ্যাংকস আমার এস এম এস টা পড়বার জন্য। রাহেন লিখেছে চিটাগং থেকে, শামিন আপু আমি কুয়াশা এই প্রথম শুনলাম, খুবই ভালো লাগলো, অনেক ধন্যবাদ রাহেন আপনাকে, এবং আশা করছি এরপর থেকে আপনি নিয়মিত আমাদের সঙ্গে থাকবেন। ফার্স্ট বয় কাউসার লিখেছে টালি অফিস থেকে, লিখে শামিন আপু আমার তোমার ভয়েস সত্যি খুব সুন্দর, আজকের স্টোরিটা অনেক অনেক ভালো হয়েছে, থ্যাংকস এবিসি টিম। পর্ণা লিখেছে নারায়ণগঞ্জ থেকে, ডায়েরির লাস্ট পেজটায় কি লেখা ছিল এটা একটু অনুমান করে নিতে হবে, সব খুলে বললে তার রহস্য চলে গেল, তার মজাই থাকলো না কোনো। জাহিদ লিখেছে শামিন তোমার কথাগুলোর জন্যই প্রোগ্রামগুলো ভালো লাগে, অনেক থ্যাংকস আপনাকে জাহিদ। আর চলছে এয়ারটেল প্রেজেন্স কুয়াশা, এখনো পর্যন্ত আপনাদের সাথে আছি আমি শারমিন। আর আই লাভ অল স্টোরি এটাকে লিখেছে ও অল স্টোরি অফ রকিব হাসান মারিয়া, অনেকে তিন গোয়েন্দার কথা বলেছেন, দেখা যাক আগামীতে চেষ্টা করব। আর আমার যাবার সময় হয়ে গেছে প্রায়, আমাকে বিদায় নিতে হবে একটু পরে। শাহিন লিখেছেন চিটাগং থেকে বলছি, গল্পটা শুনে এখন আমি একটা গোলক ধাঁধায় পড়ে গেলাম, নতুন করে আবার এস এম এস পাঠালাম, শামিন আপু কেমন আছেন? আমি খুব ভালো আছি। আর যারা সঙ্গে ছিলেন এতক্ষণ, আরো সঙ্গে আছেন, যাদের এস এম এস পড়তে পারি, সবাইকে অনেক ধন্যবাদ। আজকে এখানেই থাক, বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, আবারও কথা হবে, গুড নাইট।
প্রেজেন্টস কুয়াশা।